আজকে হয়েছিলেন, উৎসব ঠিক মতো পালন করেছেন। আমার খুব আনন্দ হয় যখন গুরুদেবের উৎসব সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করতে পারি। আপনারা চলে এসেছেন, এতে আমি খুশি। যেভাবে আপনারা সেবা করেছেন, কেউ অংশগ্রহণ করেছেন, কেউ সেবা না করতে পেরেছেন, এখানে বসে হরিকথা শুনেছেন, হরিকথা শ্রবণ কীর্তন করেছেন, এতেই আমার খুশি। এতেই ভগবান আপনাদের কৃপা করবেন, ভগবান আপনাদের মঙ্গল করবেন, এটাই আমি চাই। আপনাদের মঙ্গল হোক। আমি অত্যন্ত খুশি হই যে গুরুদেবের সেবা, গুরুদেবের উৎসব যারা ভালোভাবে অংশগ্রহণ করে আসলে আমি অত্যন্ত খুশি হই। সেইভাবে আপনারা সবাই এই দিতিকে অবলম্বন করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা মনে করছেন উৎসব শেষ হয়ে গেছে, মহারাজ হয়তোবা বলবেন যে চলে যান। না, আমাদের পরশু দিনকেও এই গুরুদেবের উৎসব সবসময় গুরুদেব পালন করতেন। গুরুদেবের আবির্ভাব তিথি হয়ে যাওয়ার পরে তার একদিন মাঝখানে থেকে পরের দিন অর্থাৎ রবিবারে প্রভুপাদের তিরুভাব তিথি ছিল, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। এই ডান দিকে আপনারা অনেকেই চিনতে পারেন না, গুরু পরম্পরা সবার বাড়িতেই দেওয়া আছে, তবু অনেকের নাম জিজ্ঞাসা করলে বলতে পারেন না, অনেকে জয় দিতে পারেন না। এগুলো শিখবেন ভালো করে, একবার করে যদি গুরুবর্গের জয় দেন প্রত্যেক দিন, তাতেও আপনাদের হৃদয়ে ভক্তি বাসনা বৃদ্ধি পাবে। অনেকেই গুরুবর্গের জয় দিতে পারেন না, গুরুবর্গের জয়, গুরুবর্গের নাম ধরে জয় দিতে পারেন না ভালো করে, গুরুদেবের নাম বললে ভালো করে বলতে পারেন না। অর্থাৎ বাড়িতে স্ত্রী পুত্র স্বামী বন্ধু বান্ধব সবার নাম আপনি ভালো করে জানেন, কিন্তু গুরুবর্গের নাম ভালো করে জানেন না, এমনকি হরেকৃষ্ণ নামও ভালো করে গাইতে পারেন না। সেইভাবে গুরুদেবের উৎসবে আপনারা যোগদান করেছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তেমনি তিরুভাব তিথি পরশু দিনকা, সেদিনকে আমরা মঠে যারা থাকবেন তাদেরকে নিয়ে উৎসব করব, কোনো আপত্তি নেই। যারা থাকবেন বাড়িঘর ছেড়ে দিয়ে আসে, তো আমি থাকতে তো বলি কদিন থাকুন, মঠে থাকুন, এই সংসারটাকে নিজের সংসারের মতো মনে করুন। বিষয়ী যে প্রীতি আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। কথাটা বোঝেন অর্থটা? আর আমার বাড়িঘর স্ত্রী পুত্র বন্ধু বান্ধবকে যেরকম স্নেহ প্রীতি করি, সেই প্রীতিটা যেন ভগবানের প্রতি হয়, সেই প্রীতি যেন ভগবানের প্রতি হয়। সেই যে কবে হবে সেদিন, সেদিন কবে হবে, সেদিন ততদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত এই সংসারে বারবার করে আসতে হবে। আচ্ছা শুনলেন সাধুদের কথা, আমি একলা বললে না হয় বিশ্বাস হয় না, কিন্তু সব সাধুরা তো এক কথাই বললেন, তাই তো? কেউ কম বলেছে, কেউ বেশি বলেছে, সব কথাই একই কথাই বলেছেন সবাই। সংসারে মায়াবদ্ধ হয়ে সংসার সংসার করি মিশে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, কিসের এই সংসার ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিনও যায়। 9 o'clock send the message, 9টার সময় ক্লাস দিতে হবে, রাত 9টায় 100টা দেশ জয়েন করবে, সেখানে 9টা মানে আজ রাত 9টা মানে ওদের দিন 9টা, সকাল 9টা ওদের, আজকে আজকে দিনটা আমাদের একটু আগে বেরিয়ে পড়েছে, আবার কোনো জায়গায় রাত 2টো। এই জন্য গুরু মহারাজ বলতেন চৈতন্য সারস্বত মঠে সূর্য কখনো অস্ত যায় না। কিরকম গুরু মহারাজ সবসময় বলতেন চৈতন্য সারস্বত মঠ সান নেভার সেট, চৈতন্য সারস্বত মঠে সূর্য কখনো অস্ত যায় না। আজকে তো এখানে সূর্যোদয়, কালকে ওখানে সূর্য অস্ত, আমাদের এখন সন্ধ্যা হয়েছে, ওদের ওখানে সূর্যোদয় হয়েছে, লন্ডনে এখন দুপুর 1টা 12টা 1টা, রাত 9টার সময় আমেরিকাতে সকাল 9টা হবে, ওরা ওখানে তখন প্রোগ্রামে বসবে, আমি তখন ওদের সঙ্গে কিছু হরিকথা আলোচনা করবো, গুরুজি সম্বন্ধে বলবো, গুরুর সম্বন্ধে তখন ইংরেজিতে বলবো, আবার ওখানে সঙ্গে সঙ্গে যার যে দেশের ভাষা সেই দেশে ট্রান্সলেট করে নিচ্ছে তারা, আমি যে বলছি সেই ভাষাটাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিচ্ছে, আমি কথাগুলো কি বলছি, এই বাংলাটাও আজ যে বলেছি ওরা সব এডিটিং করেছে, ওরা সব তুলেছে, ওরা সব ই করেছে, সঙ্গে সঙ্গে ইংরেজিতে হয়ে আবার ওয়েবসাইটে চলে গেছে। আমার কথাগুলো সব যা বলেছি আজকে সব কথাগুলো, এই আপনাদের উৎসব, আপনাদের ছবি, আপনাদের ফটো আপনারা ওয়েবসাইটে সব দেখতে পাবেন, সারা পৃথিবীর লোক দেখছে আজ এখানে কত লোক হয়েছে, কত লোক প্রসাদ পেয়েছে, কত লোক কি করছে, সারা পৃথিবীর লোক ওরা ওয়েবসাইটে অলরেডি চলে গেছে, আজ সবাই দেখছে এখন ফটোগুলো, সব আমাকে ফোন করছে, এত লোক হয়েছে। সেইভাবে এই দিন গুরুদেব বলতেন চৈতন্য সারস্বত মঠ নেভার সানসেট, মানে সূর্য অস্ত যায় না। এই সূর্য অস্ত মানে এখানে তো সূর্যোদয়, এখন সূর্যোদয়, আমাকে তো সারাক্ষণ একটু বসে ঘরে বসে একটু ফোন টোন ধরছিলাম, বিদেশের ফোনটা অফ করে রেখেছিলাম, তো বিভিন্ন ফোনে পাইনি, অনেক মিস কল দেখছি, তার ফোন খুলে দিয়েছি, সেটা কথা বলছিলাম। আর এই রাত 9টার সময় এখন গিয়ে আবার 2 ঘন্টা ক্লাস দিতে হবে, 11টা পর্যন্ত, রাত 11টা পর্যন্ত চলবে। সব দেশের লোক তো কিছু কিছু আমার কাছে প্রশ্ন করবে, জানতে চাইবে, কথা বলতে হবে। আর রবিবার দিন ক্লাস, প্রবাদের রবাতিত উপলক্ষে রবিবারও ক্লাস দিই, প্রত্যেক রবিবার তো আমি দেই। তো সেইভাবে এই চৈতন্য সারস্বত মঠ শুধু এই আপনাদের এই কয়েকজন লোক নিয়ে, এখানকার পশ্চিমবাংলার লোক নিয়ে নয়, সারা পৃথিবীর লোক নিয়ে, সারা পৃথিবীর লোক নিয়ে আমাকে চলতে হয়। সারা পৃথিবীর সঙ্গে সামঞ্জস্য করে কথা বলতে হয়, যারা যেরকম লোক তাদের সঙ্গে সেই রকম ব্যবহার করতে হয়। তো গুরুদেব এইরকম অনেক বীজগুলা বুনে দিয়ে গেছেন, গুরুদেব সারা পৃথিবীতে গিয়ে বীজগুলা বুনে দিয়েছেন। এসি ভক্তিবন্ত স্বামী মহারাজ ইস্কনের তিনি লাঙ্গল চষে দিয়ে এসছেন, গুরুদেব গিয়ে সেই বীজ বুনে দিয়েছেন, তার ফলে আমরা এই ফসলগুলা ফলগুলো পাচ্ছি। এখন ওখান থেকে হরিকথা শুনতে শুনতে তারা এখান থেকে দীক্ষা দেয়, এখন তো যেতে পারছি না লকডাউনে বাইরে, তারা এইভাবেই দীক্ষা নেয়। আমি সামনে থাকি, টিভির সামনে আমি থাকি, এখন তো ছোট স্ক্রিন, এখানে তো টিভি নাই, কলকাতায় বড় টিভি আছে, টিভির সামনে সব সবাইকে দেখা যায়, বড় স্ক্রিন লাগানো থাকে, টিভিতে সব দেখা যায়, বুঝতে পারছি, এখানে ছোট ছোট দেখা যাবে, খুব ছোট ছোট করে। তো ওখানে বসে আমি মালা আগে পাঠিয়ে দিই জপে, মালা জপ করে পাঠিয়ে দিই, ওখানে তাদেরকে মালাটা একজন তাদেরকে দিয়ে দেয়, ওই মঠে যে মঠে যেখানে থাকে যে ইনচার্জ, সে ওখানে তাকে দিয়ে দেয়। কোনো মঠ থেকে পাঁচজন দীক্ষা নিল, কোনো মঠ থেকে সাতজন দীক্ষা নিল, কোনো মঠ থেকে দুইজন দীক্ষা নিল, এরকম করে এই লকডাউনের মধ্যে শয়ে শয়ে দীক্ষা গুরুদেবের চরণ আশ্রয় হয়েছে। আমি মালা দিয়ে দিয়েছি, মালা পাঠিয়ে দিয়েছি। কিছুদিন তো পোস্ট অফিসই বন্ধ ছিল, প্লেন বন্ধ ছিল, খুব সমস্যা হয়েছিল, তারপর এখন পোস্ট অফিস চালু হয়েছে, মালা এখনো পাঠাতে হচ্ছে, এখন মালা যায় সঙ্গে সঙ্গে স্কাইপি প্রোগ্রাম করি, বুঝতে পারছেন। সবাইকে আপনারা চেনেন, ওই জনার্দন মহারাজ, আশ্রম মহারাজ, আরো বড় অনেক ভক্তরা, তাদেরকে সবাইকে আপনারা চেনেন, কিন্তু তাদের সঙ্গে প্রত্যেকদিন নিয়ত সামনাসামনি যোগাযোগ হয় জুমের মাধ্যমে। সেইভাবে এই সারা পৃথিবীতে গুরুদেব 130টার মতো মঠ করে দিয়ে গেছেন। আবার গুরুদেব চলে যাওয়ার পর আরো অনেক সেন্টার হয়েছে, বাংলায়ও হয়েছে, বাংলার বাইরেও হয়েছে। এভাবে গুরুদেবের কৃপা যদি থাকে, গুরুদেবের সেবার জন্য নিজেকে উজাড় করে দিতে হবে, মন প্রাণ সমস্ত উজাড় করে দিতে হবে। তা কবে আমাদের এই দেশীয় ভক্তগণ বলছেন যে সব দেশে বড় বড় নদী আছে, কিন্তু এই গঙ্গা যমুনার মতো নদী, মহারাজ তো বলছিলেন, বন মহারাজ শুনছিলেন তার কথা, গঙ্গা যমুনা গোদাবরী এই সরস্বতী এই নদী এই কোথাও নেই, সারা পৃথিবীতে ভূমি আছে, ভগবান আবির্ভূত হয়েছেন এই ভারত ভূমিতে, আর কোনো জায়গায় আবির্ভূত হননি, হবেও না। ভারতের মানুষগুলো ধর্মপরায়ণ, ভগবান এখানে আসার জন্য বারবার আসেন, ভগবান জগতে বারবার আসেন এখানে, এবং সে ভারতের মধ্যে কলিকালে এই পশ্চিমবাংলা এবং নদিয়াতে নবদ্বীপের মায়াপুরে চৈতন্য মহাপূর্ব আবির্ভূত হয়েছেন, বুঝতে পারছেন, কত সৌভাগ্য বলুন, কত সৌভাগ্য আপনাদের, বুঝতে পারছেন, কি বলবেন, কি দেখবেন, কি বুঝবেন, বুঝতে পারছেন। খালি মায়াপুর যাবেন, ঘুরতে যাবেন, ঘুরতে গিয়ে মেলায় গিয়ে নাতিপুতির জন্য জিনিস কিনবেন, আর দালাঙ্গ মন্দির দেখবেন, আর কি দেখবেন বলুন। সিদ্ধার মহারাজ বলছেন এটা আই এক্সারসাইজ, চোখের ব্যায়াম, মানে চোখের ব্যায়াম করে আসেন, চোখের কিছু ব্যায়াম হয়, দেখে কি বুঝবেন বলুন, দেখে বোঝা যায়, সাধু অত দেখে শোনা যায়, সাধু তো কান দিয়ে দেখতে হয়, সাধুকে কান দিয়ে দেখতে হয়, সাধুকে চোখ দিয়ে দেখা যায় না। আর ধাম কি দিয়ে পরিক্রমা করতে হয় জানেন, পায়ে হেঁটে নয়, ধাম পরিক্রমা করতে হয় মাথা দিয়ে, মাথা দিয়ে ধাম পরিক্রমা করতে হয়, ধামের পদধূলি মাথায় নিতে হয়। এটা হচ্ছে নৃসিংহপল্লী, এটা দেবপল্লী, এখানে 33 কোটি দেবতা এখানে বিরাজ করেন, এখানে দেবপল্লীতে 33 কোটি দেবতা এখানে আসেন, প্রত্যেক মঠের পরিক্রমা এখানে আসেন। আপনারা জানেন আমরা নবদ্বীপ যখন জল মন্দিরে ছিলাম, তখন এখানে যখন তিন পরিক্রমার তিন দিনের দিনে আমরা এখানে আসতাম, কিন্তু এখন তো বহু ভাগ্যের কৃপায়, ওই যে বলছি বড় কৃপা করি, গুরুদেব গোদ্রুমে স্থান দিয়েছেন, গোদ্রুমে একটা জায়গা দিয়েছেন, এখানে বসার মতো থাকার মতো একটা জায়গা আপনাদের মতো করা হচ্ছে। কষ্ট হলেও আপনারা আগে নাট মন্দিরে থাকতেন, আপনারা তো দেখছেন আস্তে আস্তে করে সব হচ্ছে, একদিনে তো সব গড়ে ওঠে না। আর রোম শহরও, ইতালির রোম শহর, এত সুন্দর শহর রোম, তাও একদিনে তৈরি হয়নি, তাও একদিনে তৈরি হয়নি, রোম শহরটা এত সুন্দর, কিন্তু সেই সুন্দর শহর একদিনে তৈরি হয়নি, আস্তে আস্তে করে তৈরি হয়েছে। এখানেও সেই রকম আস্তে আস্তে করে, জল মন্দির আমি যখন ছিলাম, আমি যখন প্রথম এসেছিলাম, আমি তো দালান বন্দির, আমি তখন তো দালান টালান কিছুই দেখিনি, তখন পরম গুরু আজ একটা ঘর ছিল, গুরুদেবের ঘর ছিল, বাঙালি বিল্ডিং এর দোতলা ছিল, আর বিদেশি বিল্ডিং এর ব্রহ্মচারী, গোবিন্দকুণ্ড তো লোকে পায়খানা করতো, যে গোবিন্দকুণ্ডে মন্দির দেখছেন, বিল্ডিং দেখছেন, ওখানে পাঁচতলা এখানে চারতলা দেখছেন, সব লোক পায়খানা করতেন, আমি যে চারতলায় থাকতাম সেটা লোক তো ওখানে গোলাপ ফুলের চাষ হতো ওখানে। এখন তো ওখানে চারতলা বিল্ডিং একটা দাঁড়িয়ে আছে ওখানে, এইদিকে দূরে এখন তারপর তো গোশালা বাড়িয়ে গেছে সবকিছু, কারণ গোশালা শূন্য গোয়াল হয়ে আছে। যে ঘরে আপনার তৈরি করলেন, ঘরে স্ত্রী পুত্র কন্যা স্বামী নিয়ে শান্তিতে থাকলে সেইটাকে ঘর বলা হবে, সংসার বলা হবে, তাই না? আর যদি সেই সংসারে শান্তিই না থাকে, সংসারে যদি অশান্তি থাকে, তা সেই ঘরটাকে ঘর মনে হবে বলুন? সেই ঘরটাকে ঘর মনে হবে? কখনই মনে হবে না। সে ঘরটাকে ঘর নয়, সেখানে কতগুলো ইট পাথরই দাঁড়িয়ে থাকবে, সেখানে কোনো শান্তি নাই, ঘুমালেও শান্তি নাই, তাই না বলুন? সেই জন্য সেই শান্তিটা এখানে পাবেন, বুঝতে পারছেন? সে শান্তিটা এখানে আছে। কেউ আপনাকে ধরতে আসবে না, কেউ আপনাকে মারতে আসবে না, কেউ আপনাকে গালাগাল দিতে আসবে না, কেউ আপনাকে কথা বলতে আসবে না। সুন্দর এখানে একটা পরিবেশ আপনারা দেখছেন যে এই যে কালী থেকে আসছেন বা পশু থেকে কেউ আসছেন, দেখতে পারছেন যে সর্বক্ষণ হরিকথা। আজ একটা মোটা বুড়ি জিজ্ঞাসা করছিল, কেন পাটকৃত প্রোগ্রাম, এটা কি আপনার বাড়ি নাকি? এটা তো মন্দির, এখানে পাঠ কীর্তন তো প্রত্যেকদিনই হয়, এখানে সকাল সন্ধ্যা প্রতিদিনই পাঠ কীর্তন হয়, ঠাকুরের ভোগ আপনারা যেভাবে আরতি করছেন সেইভাবে আরতি পরিক্রমা প্রতিদিনই হয়, এখানে সবকিছু হয়, হয়তো লোক কম আর লোক বেশি, তাই না? সেখানে কিন্তু তাই বলে কি এটা মানে এটা তো নিত্য সেবা, নিত্য সেবা এখানে হয়, এখানে সবকিছু বন্ধ হয় নাকি? সব মঠে একই চলে, সব পরে ভোগ হয়, পাঠ কীর্তন হয়, আরতি হয়, সবকিছুই হয়, সবটা মঠে সবটা এই প্রতিদিনই চলে, নিত্য আরতি হবে নিত্য। অন্যদিন অন্য গৃহস্থ বাড়ির মন্দির নয় তো যে আটটার সময় আমি ঘুম থেকে উঠলাম তারপর গিয়ে ঠাকুর জাগালাম, এত গৃহমেদির লোকের কাজ নয়। দশটার সময় ঘুম থেকে উঠলাম, আমার যখন সময় হবে তখন ঠাকুরকে গিয়ে তালা করলাম, তাই তো নয়? এটা তো নিয়ম যে ভোর চারটায় উঠতে হবে, উঠে এখানে মন্দির জাগাতে হবে, ঠাকুরকে এই বাল্যভোগ দিতে হবে, আরতি করতে হবে, অর্চন করতে হবে, ভোগ দিতে হবে, তারপর প্রসাদ পেতে হবে সকালে। প্রসাদ পাওয়ার পরে আবার যে যার কাজে করবে, সেবা করবে, মঠের সেবা করবে, আবার দুপুরে ভোগ দিতে হবে, ভোগারতি হবে, ভোগারতি হবে, আবার মন্দির বন্ধ হবে, ঠাকুরকে স্বয়ং দেবেন, আপনারাও বিশ্রামে যাবেন, বিকেলবেলা আবার উঠে মন্দিরকে ঠাকুরকে জাগাতে হবে, উঠে জাগিয়ে আবার সন্ধ্যার সময় সন্ধ্যারতি করতে হবে, পরিক্রমা করতে হবে, আবার সন্ধ্যার সময় পাঠ কীর্তন বসবে, আবার রাত্রে ভোগ দিয়ে আবার ঠাকুরকে স্বয়ং দিতে হবে। এই তো নিয়ম, ঘুমাই যাচ্ছে, এই গেটের সামনে গিয়ে ডাকাডাকি করছি, কাল কি বলছে? আমি প্রণাম নেওয়ার গুরু নই, প্রণামই নেওয়ারও গুরু নই। আমি তো বলেছি আমি ওইসব প্রণাম নেওয়ার জন্য কারোর জন্য বসে থাকি না, আর প্রণামই নেওয়ার জন্য বসে থাকি না। ওই আমি ওখানে একটু কথা বলছি, বিশ্রাম করছি, আর ওখানে গিয়ে দরজা খটখট করছে কি, তাই না? তুমি করছে না, গলার আওয়াজ পেয়ে বুঝতে পেরেছি, আমি জানি, আমি আমি ওর কথা শুনতে পেরেছি। ওইভাবে হয় না, গুরুদেব এগুলো বলতেন, গুরুদেব এগুলো কি বলতেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। গুরুদেব বলছে এই বিদেশ থেকে যে ভক্তরা আসে এর মধ্যে তিন প্রকার ভক্ত আছে, আপনাদের মধ্যে আছে, আপনাদের মধ্যে বেশি আছে, তিন প্রকার ভক্ত আছে, কিরকম জানেন? কিরকম জানেন সেটা বলবো? তাহলে বললে একটু ভবের মন খারাপ হয়ে যাবে, বলে সর্বনাশ বলবো? গুরুদেব গুরুদেব কি বলেছে সেটা শুনেন। গুরুদেব বলছে এই যে বিদেশি থেকে দেখছেন না, এদের মধ্যে তিন প্রকার ভক্ত আছে। কিরকম? যে ওরা বিদেশ থেকে আসে, প্লেন থেকে আসে, অনেক কিছু আমার জন্য কিনে নিয়ে আসে, জিনিসপত্র কিনে নিয়ে আসে, এবার ব্যাগ ভর্তি করে কে দেখেছেন এই জ্যাকেট প্যাকেট পড়ছি দেখছেন না? ওই আমার এক শিষ্য ইন্টারনেটে খুঁজে আমার জুতোর দাম দেখেছিল, জুতোর দাম মানে আমি যে জুতোগুলো পরি সেগুলা মানে কত করে দাম জানেন? 50,000-60,000 টাকা দাম। তা ওগুলা ওরা পাঠায় আমার জন্য, কোট ফটো সব তো নিয়ে গেছিল, চুরি করে ডাকাতি করে সব নিয়ে গেছিল, তারপর আবার এই পাঠিয়েছে। সব দেশি জিনিস কিছুই নয়, আমি আমি তার নিজের পয়সায় কিছু পরিনি, একটা সাবানও নিজের পয়সায় কিনি না, একটা সাবান, একটা দাঁতের পেস্ট, একটা দাঁতের মাজন বা ব্রাশ, তাও নিজের ঠাকুরের এই ভগবানের পয়সা দিয়ে কিনি না, কোনোদিন কিনিও নি, আজ পর্যন্ত কিনতেও হয়নি। আর যেন ভগবান কিনতে না হয়, কেউ এক 10 টাকা দিলে আমার জন্য জানতে একটা ওই পেস্ট কিনতে না হয় বা ব্রাশ কিনতে না হয়, আমি এসব কোনোদিন কিনি না। তো আমি আমি একটা জিনিস খরচা করি, সেটা হচ্ছে গাড়ির তেলটা, কারণ আমাকে প্রচারে যেতে হয়, লোকে পয়সা দিল বা না দিল, লোকে কে প্রণামী দিল না দিল তা বয়ে গেল, আমি প্রচার করতে যাব, সে তা যদি গাড়ির তেল খরচা দেয় সে দেবে, আর না দেয় না দেবে আমার পকেটের খরচা দিয়ে, গুরুদেবের খরচা দিয়ে আমি প্রচার করব, প্রচারের জন্য আমি খরচা করব, বই ছাপিয়ে দেব, প্রচারের জন্য খরচা করব, কেউ দিল না দিল আমার কিছু বয়ে যায় না। আমি তার বাড়িতে গেলাম, সে আমাকে গাড়ির জন্য তেল খরচা দিল না দিলে সে বয়ে যায় না, আমি গুরুদেবের খরচা করে তেল খরচ। গুরুদেব বলছেন প্রচারের জন্য খরচা করো, বলছেন ধার করে খরচা করো, ধার করে প্রচার করো, টাকা ধার করে প্রচার করো, বুঝতে পারছেন? টাকা ধার করে প্রচার করো, আর যখন ওই লোকে টাকাটা দেবে ধারের টাকা, তখন তোমরা ভিক্ষায় বেরোবে ওই টাকা, ওই টাকা শোধ করার জন্য, এটা প্রভুপাদ বলেছেন। তখন ভিক্ষায় বেরোবে ওই, কারণ তো লোকে টাকাটা দেবে, আমার টাকা দাও টাকা দাও, তখন ভিক্ষায় বেরোবে ওই টাকা শোধ করার জন্য, এইটা হয়েছে নিয়ম। এইভাবে প্রচার করতে হবে, প্রচারের জন্য এখানে বই চাপিয়ে দিচ্ছি, লাখ লাখ টাকার বই ছাপিয়ে দিয়েছি, এবার ওর 5 লাখ টাকার বই ছাপিয়েছি, কটা বই নিয়েছে কিনছে, আমি লোক কেমনি দিই মাঝে মাঝে, নিয়ে নাও নিয়ে নাও কম দামে নিয়ে নাও, সাফার খরচা না দিতে পারলে এমনি নিয়ে যাও পরো গিয়ে, কিন্তু বাই বাড়িতে রেখে দিও না পরো, পড়লে কাজে লাগবে, কিছু মঙ্গল হবে। এইভাবে করে প্রচার করি। গাড়ির তেল খরচাটা আমি করি, মাসে 1 লক্ষ টাকা গাড়ির তেল খরচা আছে, সেটা করি। আমার মাসে 1 লাখ টাকা ধরা আছে তেল খরচা হবে, এটা আমি খরচা করি। ওইটা আমার প্রচারের জন্য আমাকে যেতে হয় বিভিন্ন জায়গায়, আমি হরিকথা প্রচার করি, বিভিন্ন মঠে যাই, আমি সেটা প্রচার করি। লকডাউন, সবাই লকডাউন হয়েছে, আমার লকডাউন হয়নি, আমার গাড়ি চলছে, দেখছেন তো রানা ছিল সব সময়, আমার কোনদিন লকডাউন হয়নি, লকডাউন গভর্নমেন্টের হয়েছে, আমার কিছু লকডাউন হয়নি। যার লকডাউন হবে তার হবে, আমার লকডাউন হবে না, কারণ আমি তো প্রচারক, আমি মহাপ্রভুর কথা প্রচার করবো লোকের দ্বারে দ্বারে গিয়ে, যারা শুনতে না চাবে, যে গালাগাল দেবে, যে দরজা বন্ধ করে দেবে, তার দরজা আরো 10 বার করে ধাক্কা মারবো, তার দরজা আরো 10 বার ধাক্কা মারবো, বুঝতে পারছি, এই কাজই আমার, তার দরজা আরো 10 বার করে যাবো, যে চলো যেতে হবে, তোমাকে হরিনাম করতে হবে, আমি ভিখারী মানুষ, আমি এই ভিক্ষা চাই, আমি তোমাদের কাছে ভিক্ষা চাই, তোমাদের কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই, এই ভিক্ষা তোমাদের কাছে চাইছি, আরো ভিক্ষা চাই, তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমার একটু কৃষ্ণ ভক্তি হয়, আর এই আশীর্বাদ করো, তোমাদের বাড়ির মধ্যে 10 বার করে যাই আর আমি করি, বুঝতে পারছো, 10 বার করে যাবো, তাড়ালেও যাবো, আবার মানে মারলেও যাবো, আবার লাথি মারলেও যাবো, ঝাঁটা মারলেও যাবো, তোমাদেরকে আসতে হবে এই পথে, এই পথে বারবার আসতে হবে, এইটা হয়েছে আমার কথা। এইভাবে করে প্রচার করে মহাপ্রভুর কথা প্রচার করি, যতদিন জীবন থাকবে, প্রাণ আছে যার সেহেতু প্রচার, প্রাণ চলে গেলে তো আর প্রচার থাকবে না, প্রভুপাদ বলেছেন প্রাণ আছে যার সেহেতু প্রচার, যখন প্রাণ চলে যাবে তখন প্রচার আর থাকবে না, বুঝতে পারছেন, যতদিন প্রাণ থাকবে ততদিন গুরুদেবের, গুরুদেবের কথা বলতে বলতে মুখ দিয়ে রক্ত বেরিয়ে দিতেন, গুরুদেবের কথা বলতে বলতে মুখ দিয়ে রক্ত বেরিয়ে, তার সেবকের মুখে হাত ধরে রক্তগুলো ধরছেন, রক্ত বেরিয়ে তবু তিনি হরিকথা বলে যাচ্ছেন, মুখ দিয়ে রক্ত পড়ছে, আপনাদের রক্ত পড়লে তো শুয়ে হসপিটালে ভর্তি থাকবেন, আর গুরুদেব কথা বলছেন, রক্ত পড়ছে, আবার কথা বলে যাচ্ছেন, গলা ছিঁড়ে গেছে, কীর্তন কীর্তন করতে করতে কর্তাকর বলতে গলা ছিঁড়ে গেছে, কিন্তু তিনি বন্ধ করেননি, তিনি বন্ধ করেননি ভগবানের কথা, এরকম ছিলেন আমার গুরু, তার কাছ থেকে আমি শিখেছি, তিনি আমাকে আশীর্বাদ করেছেন, সুতরাং সেইভাবে আমি তো সেইভাবেই হব, তার অন্যতা তো কিছু করবো না, মানে শরীরের চিন্তা করি না, শরীর তো ভগবানের জন্য নিয়োজিত করেছি, শরীর ভগবান দেখবে, একদিন তো মরতে হবেই, তাই না, না আমার মরণ বচন কেউ তুমি কেউ রক্ষা করবে, ভগবানই তো রক্ষা করবেন, তাই না, আয়ুটা তো গুরুদেব দিয়েছেন, আয়ুটা তো গুরুদেব দেবেন, যদি উনি বলবেন তোমার থাকা উচিত, আর যদি বলে থাকা উচিত না চলে যাও, বুঝলে চলে যেতে হবে, সুতরাং সেই জন্য ঘরে বসে থাকলে তো লাভ নেই, সেইভাবে প্রচার করতে হবে, আপনাদেরও সেইভাবে উদ্যম হতে হবে, মঠটা তো আমার একান নয়, আর আমি তো কয়দিন, এরাই তো থাকবেন, আপনারাই তো থাকবেন, আপনারাই তো আসবেন, এই জন্য সবসময় গুরুদেবের প্রতি একটু স্নেহ ভালোবাসা, মাঝে মাঝে মঠে আসতে হবে, মাঝে মাঝে 2-5 দিন, 7 দিন, 10 দিন থাকতে হবে, এত চিন্তা কিসের, বলতে হবে কেন যে গুরুদেব ঈশ্বর এবারে 7 দিন এসে থাকবো, একটা মেয়ে আসছে 7 দিন থাকবো, আমি 7 দিন কেন, 70 বছর থাকো না, 70 বছর থাকো, এখানে থাকলে বেশি আয়ু পাবে, বাড়িতে গেলে খালি তো ওই ছেলের চিন্তা করবে, এই চিন্তা করবে, সেই চিন্তা করবে, ওইসব বাজে চিন্তা হবে, এখানে থাকো হরিভজন করো, ঠাকুরের চিন্তা করো, আর বেশি আয়ু পাবে, আর বাড়ি থাকলে ওইসব ছেলের চিন্তা করবে, এর চিন্তা করবে, বের চিন্তা করবে, বউর চিন্তা করবে, এইসব চিন্তা করবে, বরং সেখানে থাকো, ভগবানের নাম করো, হরিনাম করো, সেবা করো, ভালো থাকবে, এখানে ভালো থাকবে, কিন্তু না মানে সব কেন বলতে হবে কেন 7 দিন থাকবো, 7 দিন 70 বছর থাকো না, এটা তোমার বাড়ি, এটা এই ঘর বাড়ি কিন্তু এগুলো করছি, এগুলো কি আমার জন্য, আমার কি কোনো ভাই বন্ধু স্ত্রী স্বজন বন্ধু আমার কি সংসার আছে নাকি বলুন, নাকি আমার সংসার আছে, আমার কোনো সংসার আছে, আপনাদের নিয়ে তো সংসার, আপনারাই তো আমার সংসারের লোক, তা সংসারের তারে আপনারা থাকবেন না, কারা থাকবে বলুন, এই বাড়িতে কারা থাকবে, আপনারাই তো থাকবেন, এই বাড়িতে যারা হরিভজন করবেন তারাই থাকবেন, আমার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন তো আপনারা, মানে আমার কেউ, আমি নিজের ভাইয়ের সঙ্গে কথা বলি না, ভাই মাঝে মাঝে ডিস্টার্ব করে, আমি বলছি তোরা স্বজনাক্ষ দস্যু, আমি বলছি তোরা স্বজনাক্ষ দস্যু, আমি ডাইরেক্ট বলি, বলছে আপনার পিতা ঠাকুরের একটু শ্বাসকষ্ট হচ্ছে, আমি কত হবেই, আমি যখন ক্লাস 7 পড়তাম আমাকে 1 টাকা দিয়েছিল, বুঝতে পারছেন, 1 টাকা দিয়েছে, বলে বিরিয়ানি আনতে হবে, তা ও হেঁটে হেঁটে গিয়েছি স্কুলে, 1 ঘন্টা হেঁটে যেত, কাদার রাস্তা, মাঠ ফাট ছিল, রাস্তাই ছিল না, মাঠের মধ্যে যেতাম, হাফ প্যান্ট পরে তো স্কুলে যেতাম, হাফ প্যান্ট পরে, ফুল প্যান্টের সময় যোগ ছিল না, হাফ প্যান্ট পরে স্কুলে যেতাম, স্কুলে গিয়েছি আর ওই কাদা পরে গিয়েছি, ওই 1 টাকা কোথায় পকেটের থেকে পড়ে গেছে, আর ওই বিড়ি ফিরিয়ে আনার কথা মনেও নেই, আর আনিও নেই, আর এনে আমাকে এমন মার দিয়েছে, বুঝতে পারছেন, বাপের নাম ভুলে দিয়েছে, এখন ওই বিড়ি খেয়েছে, সেই বিড়ি খেয়ে এখন বলছে শ্বাসকষ্ট হচ্ছে, আমি বলি তো হবেই, শ্বাসকষ্ট ভালোই হয়েছে, শ্বাসকষ্ট হোক, তাদের কষ্ট পাবি, তারা তো এরকম কষ্ট করবে, আমার দুঃখ নেই ওইসব নিয়ে, আমার দুঃখ নেই, আমার ওইসব নিয়ে কোনো কখনো কোনো যন্ত্রণা নেই, আমার ওইসব নিয়ে কোনো দুঃখ নেই, ওইসব নিয়ে আমার কোনো যন্ত্রণা নেই, তা আমি ওই ভাইকে তো বলি তোর হচ্ছে স্বজনাক্ষ দস্যু, স্বজনাক্ষ দস্যু মানে দেখতে স্বজন কিন্তু দস্যু, তোমার কিস্তি কি করে নেবে, তোমার কাছ থেকে ভগবানের কাছ থেকে কি করে নেবে এই বুদ্ধি, ভগবানের কাছ থেকে কি করে নেবে এই বুদ্ধি, এই বুদ্ধি। এই জন্য বলছি তোরা তো স্বজনাক্ষ দস্যু, যারা আত্মীয় স্বজন আছেন এরা হচ্ছে স্বজনাক্ষ দস্যু। সদস্যু মানে আপনাকে ডাকাতি করে সব নিয়ে নেবে, এরা আপনার কাছে জোর করে নিয়ে নেবে, এরা স্বজনাক্ষ দস্যু। এরা সবসময় মনে রাখতে হবে। আর ভগবানের ভক্তরা কখনো দস্যু হয় না, তারা আপনাকে কৃপা করবার জন্য আপনাকে সবকিছু ব্যবস্থা করে দেন। সেই জন্য আপনারা হরিভজন করবেন, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব দ্বারাসুত পরিবার, এসব তো ক্ষণস্থায়ী জিনিস। বলুন নিজেতে আত্মবুদ্ধি নেই, এই 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 একজন আসছে আমাকে বলছে আমি ব্রহ্মচারী, আর মহাপ্রভু বলছে আমি নাহং বিপ্র, নাহং ব্রহ্মচারী, নাহং সন্ন্যাসী, নাহং ক্ষত্রিয়, নাহং বৈশ্য, আমি কি দাস, দাস 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 দাস। মহাপ্রভু বলছেন আত্ম অভিমান হয়ে যায়নি, বুদ্ধি নেই তো, মেন এমনি ভালো ছেলে ভালো, কিন্তু একটু বোকা বোকা কথা বলে মাঝে মাঝে, বলে আমি ব্রহ্মচারী, আমি কি তুমি ব্রহ্মচারী, তখন কাপড় দেখাচ্ছে আমি তো ব্রহ্মচারী, আমি তো কাপড়টা তো কালকে ওই একেও পরিয়ে দিতে পারি, তাহলে ওকে ব্রহ্মচারী হয়ে যাবে, কাপড়টা তো ওকেই পরিয়ে দিতে পারি, এখন এখন যদি পরিয়ে কাপড়টা পরে নিয়ে আসো তাহলে ব্রহ্মচারী হয়ে যাবে। বলুন তা আমাদের তো সে এই পোশাক দেখে পরিচয় নয়, বর্ণ দেখে পরিচয় নয়, তোমার আচরণ দেখে পরিচয়, তোমার আচরণ দেখে পরিচয়। কি হয়েছে বলে প্রভু আপনি বাসন মাজছেন শীতকালে, তা আপনার একটু ঠান্ডা লাগছে না? না আমি বৈষ্ণব, আমার কেন ঠান্ডা লাগবে, বুঝতে পারছে? তো বলছে ওটু মাথায় শীত আছে রাখি আমি, কি হ্যাঁ মাথায় একটু গরমই আছে, পাগল আছে। আরে বাবা তাহলে এরা তো সবাই জ্যাকেট কোট পরে এসে, তারা একা কেউ সব বৈষ্ণব নয়। তা আমরা তো নিজেকে বৈষ্ণব বলি না, বৈষ্ণব কখনো নিজেকে বৈষ্ণব বলবে না, বৈষ্ণব কখনো নিজেকে, তার থাকবে দৈন্যতা। ত্রিনাদপি শুনেছেন তরুণীব সহিষ্ণা অমানিন মানদন কীর্তনীয় সদাহরি, বৈষ্ণব সে কখনো নিজেকে বৈষ্ণব, আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে, যদি এই বুদ্ধি হয়ে যায় আমি অপর অমানিনা হব, আমি আমি তো বৈষ্ণব এই বুদ্ধি হলে। ওই যে কাজ শৈলকেই বলছে আমি শৈলপ্রভু বলছি, তা গুরুদেব জানেন কি বলতেন, গুরুদেব গুরুদেবকে একজন শিষ্য বলছে আমি অমুক প্রভু বলছি, তখন গুরুদেব ফোনে বলছে হ্যাঁ প্রভু দণ্ডবত আমি আপনার দাস গোবে বলছি, বুঝতে পারছেন? গুরুদেব বলছেন তাকে আমি আপনার দাস গোবে বলছি, মানে গুরুদেবের নাম তো গোবিন্দ বলছে, এখন তো গোবিন্দ মহারাজ বলে ডাকে। গুরুদেব এই সন্ন্যাস না দিয়ে এই আচার্য না করতো আমি তো সেই বামন ধরার গোবেই থাকতাম, তাই না? বলুন তাহলে কার এইসব? একজন গোবর্ধনে আছে, সে আমাকে বলছে আমি এখন বাড়িতে গিয়ে বাইরে প্রণামী, আমি কি তুমি টাকা কোথায় পাও এখন, এই লকডাউনে টাকা কোথায় পেয়েছো? তো বলছি কি আমি যে ওই উৎসবে বিভিন্ন উৎসব তো লকডাউন ছিল না, উৎসবে যে নিমন্ত্রণ করতে গিয়েছো তাহলে আমাকে যে লোকে প্রণামী দেয় সেই প্রণামী গুলা কি করবো তাইলে? আমি তাই না কি প্রণামী গুলা কি করবে সেগুলো বাড়িতে পাঠিয়ে দেয়। গুরুদেব একটা কথা বলতে আজকে এখানে এদের সামনে বললাম না, গুরুদেব বললেন, গুরুদেব সংসারে গেছেন তো, তা বলছেন আমি তো পাকা পায়খানা করেছি, আর মঠে তো অনেক ব্রহ্মচারী সন্ন্যাসীরা থাকে বিভিন্ন মঠে, তারা কাঁচা পায়খানায় পায়খানা করে, এ কথা অর্থ বোঝেন? এইসব কথা গুরুদেবের অর্থ বুঝতে পারছেন? মঠে অনেক ব্রহ্মচারী সন্ন্যাসীরা থাকে তারা কাঁচা পায়খানায় পায়খানা করে, এটা বুঝতে পারছেন? এটা গুরুদেব বলেছেন, আমাকে বলেছেন, বলে আমি তো পাকা পায়খানা করেছি, আমাকে লোকে নিন্দা করছে আমি মঠ ছেড়ে দিয়ে সংসার সন্ন্যাস ছেড়ে দিয়ে আমি বিয়ে করেছি, আর মঠের সন্ন্যাসী কাপড় পরে ব্রহ্মচারী কাপড় পরে তারা একটা করে মেয়ে রাখে, উপরে দেখায় আমরা সন্ন্যাসী ব্রহ্মচারী। এইটা গুরুদেবের এইটা কথার মূল কথা, বলে আমি তো পাকা পায়খানা করেছি, অনেকে যে কাঁচা পায়খানা করে তাদেরকে সে দেখতে পায় না কেউ। গুরুদেবের কথাগুলো তো একবার শোনেননি, আমি কাছে থেকে শুনেছি, দুই দুই একটা কথা যা বলেছেন চোখা চোখা কথা সেইটাই মনেছি, সেইটাই মানে আমি মনে রেখে দিয়েছি, আর সেটা কিন্তু সবাই সামনে এত এত কথা মনে থাকে না, আর এত কথা সবাই সামনে বলতেও যায় না। এইরকম ছিলেন আমাদের গুরুদেব, কাউকে ছাড়তেন না, আমাকে মানে কথা বলতেন আর চোখা চোখা কথা সব সময় বলে দিতেন, কি করে সেবা করতে হবে, কি করে রান্না করতে হবে, কি করে ভগবানের সেবা করতে হবে, কি করে ভোগ লাগাতে হবে, দেখছেন না আপনারা তো দেখেছেন আমার কাছে থাকে তারা কি করে সেবা করে। আমি যদি কীর্তন করি জল তৃষ্ণা লাগছে, তাদের বলতে হয় না যে আমি জল চাই, তারা বুঝে যায় যে মহারাজের জল তৃষ্ণা পেয়েছে, জলটা আগেই দেয়, তারা কি করে সেবা করে, মানে আমার শিখাটা আমি বাঁধতে পারি না, এই আমাকে বেঁধে দেয় শিখাতে, এত বড় চুল হয়ে গেছে বাঁধতেই পারি না, আমি বেঁধে দাও ডেইলি, আমাকে ডেইলি 30 খানা ট্যাবলেট খেতে হয় জানেন, কিন্তু আমাকে দেখলে মনে হয় যে এত আমি অসুস্থ, কখনো মনে হয় না, আমি মনে নিজের মনের জোরে চলি, আর ডাক্তার যা ওষুধ দিয়েছে আমাকে তো খেতেই হবে। গুরুদেবও খেতেন, গুরুদেব সব দিয়েছেন, আর গুরুদেবের যত রোগ গুলো ছিল সবগুলো আমাকে দিয়ে গেছেন। গুরুদেবের হাত দেখেই বলে দিয়েছিলেন যে আপনি এত চঞ্চল, আপনার তো সুগার পাবে এই হলো বলে, হলো ডায়াবেটিক হলো বলে কথা, তাই গুরুদেব থাকতেই ডায়াবেটিক হয়ে গেছিল, আর ডায়াবেটিক হয়ে গেল তো কত কিছুই হয়, তবু তো এখনো খালি চোখে লেখি, খালি চোখে পড়ি, তাই একটু এখন দেখছি দূর থেকে আরতিগুলো পড়তে একটু আফসা আফসা লাগছে, ডাক্তার বলছিল চশমা পড়তে, ওই মানে ওই যে চোখের মধ্যে পড়া সবসময় আর পারি না, বুঝতে পারছেন? মানে চোখের ব্যথা না, মানে আমার একটা বিরক্ত লাগে যে কি একটা পড়েছি মাথার মধ্যে, কোনদিন পড়িনি তো, 60-62 বছর বয়স হয়ে গেল তো পড়িনি কোনদিন, মানে চোখের মাইনাস পাওয়ার ছিল সেই কলেজে পড়ার সময় থেকে, আজ থেকে 40 বছর আগে, কিন্তু এখন তো চশমা লাগে পড়িনি, এখন চলছে, এখন দেখছি একটু ওই আরতির সময় ওই পড়াগুলো পড়তে একটু অসুবিধা হয় জন্য আর জন্য চশমাটা পড়ি, তাইলে আর এসব বইটাই পড়তে লাগে না, কাছে পড়তে কিছু লাগে না, দূরে একটু অসুবিধা হয়, পাওয়ারটা -125 হয়েছে। তা ডাক্তার বলছে এখন তো 60 বছর বয়স হলো, এবার একটু চশমা পরুন, এই আর কি। তাই মাঝে মাঝে একটু গাড়িতে পড়লে একটু পড়ি, আমি সবসময় পড়ি না, যদি বলি এখন চশমা কিনবো চশমা পরবো, জানেন না সে 2 লাখ টাকার চশমা পাঠিয়ে দেবে, সেই 2 লাখ টাকার চশমা যদি পড়ি আর লোকে বলবে সাধু মানুষ 2 লাখ টাকার চশমা পড়েছে, সবাই না চিনতে পারলেও অনেকে তো চিনতে পারে, সবাই যখন যখন কলকাতায় জুতো পায়ে দিয়ে হাঁটি সবাই পাট দিকে তাকায়, আমি বুঝতে পারি ওরা বুঝতে পারে যে এসব জুতোগুলো খুব দামি জুতো, কি আর উপায় তো কিছু নাই, আর তো অন্য জুতো নেই, সব তো চুরি করে নিয়ে গেছে, বুঝতে পারছেন? অনেক গুরুদেব দিয়েছেন, অনেক গুরুদেব কৃপা করেছেন, তাই আপনাদেরকেও বলছি আপনারা যদি এরকম গুরু সেবা করতে পারেন, ভগবানের সেবা করতে পারেন, আমি তো চাতক পাখির মতো তাকেই থাকতাম, তাকে বলি আমি যে আমি কি করে গুরু সেবা করেছি, তার নির্দেশন বাথরুমের মধ্যে জানেন, যেখানে সাবান থাকে সেখানে ফোনটা রাখতাম, গুরুদেব কখন ফোন আসবে, গুরুদেব কখন আমাকে এই খবরটা দেবে, আমি সবসময় বসে থাকতাম, গুরুদেব আমাকে কখন ফোন করবেন আমি সবসময় বসে থাকতাম, আর গুরুদেব বলতেন আমার দ্বারা কি সেবা হবে না, তিনি বুঝে গিয়েছিলেন, তিনি আমার দ্বারা কি সেবা হবে না হবে তিনি বুঝে গিয়েছিলেন আগে থাকতে, এই জন্য কখনো মন্দিরে হতে দেননি, বলছে মন্দিরের পূজা আপনার দ্বারা হবে না, রান্নাগুলো বলেছেন রান্নাঘরে, বলছেন রান্নাঘরে আপনার ঢোকা হবে, রান্না করবেন না, একটা জিনিস বলেছিলেন চালাবেন না আর কি, চাপি চালাবেন না, আর একটা জিনিস বলছেন বন্দুক কখনো হাতে নেবেন না, কারণ আপনার মেজাজ খুব সপ্তাঙ্গে, আপনি যখন তখন লোকে ফায়ার করে দেবেন, এই জন্য লাইসেন্স বন্দুকের লাইসেন্স কখনো করবেন না, এই জন্য আমি সেটা কথা মেনে চলেছি, কোনদিন বন্দুকের লাইসেন্সও করিনি, লোককে করে দিয়েছি, আমি নিজের লাইসেন্স করিনি, কোনোদিন মোটর সাইকেল চালাইনি, কোনোদিন চালাইনি, গুরুদেব বলেছেন সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করে চলেছি, যে যে কথাগুলো বলেছেন আমি সবটাই শুনেছি, এই গুরুদেবের কথা আপনি যদি শোনেন তাহলে আরো মানে তার বিরল বিরল দৃষ্টান্ত, গুরুদেবের যে কথা, গুরুদেবের যে বিরল দৃষ্টান্ত, গুরুদেবের যে অমায়িক ব্যবহার, মানে সদা মিষ্ট হাসি আর কথাবার্তা, যে গুরুদেবের ছিলেন না এমন গম্ভীর ছিলেন, কথা কম বলতেন, আবার যখন বলা শুরু করতেন তখন খুব একবারে রসিকতা করে সব সময় খুব কথা কথা বলতেন, সেই কথাগুলো এখনো ভালো লাগে, গুরুদেব কৃপা না করলে কবেই চলে যেতাম বলুন, কিন্তু গুরুদেব কৃপা করেছেন বলে এখনো আপনাদের সামনে বেঁচে আছি, এখনো আপনাদের সামনে বসে কিছু ভগবানের কথা আলোচনা করতে পারছি, এটাই আমার সৌভাগ্য, আমাদেরকে আপনারই তো ভিখারী মানুষ, আমি এই ভিক্ষাই আমাকে দেবেন যে আপনারা আমি যেখানে যাব সেই সিদ্ধান্ত অনুসারে চলবেন এবং সেই আমার জন্য কৃষ্ণ ভক্তি হয় সেই আশীর্বাদ করবেন, আর আমিও আপনাদেরকে বলবো সবাই এই একসঙ্গে চলুন, কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই, এইটাই, এই সঙ্গে থাকুন, তাহলেই আমরা এই এই মায়ার জগৎ থেকে, এই মায়ার কারাগার থেকে উদ্ধার পেয়ে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারবো, এই মায়ার কারাগারে আমরা আছি, মায়ার কারাগার একটা কারাগারের মধ্যে রেখে দিয়েছে, সবসময় বিষয় ও দুর্মতি, সংসার ও দুর্মতি হয়ে পড়েছি, আমারও জীবন সদা পাপের অত, নাহিক পূর্ণের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ, নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর, পর সুখে দুঃখী সদা মিথ্যাবাসী, পর দুঃখ সুখ কর, অশেষ কামনা হিদি মাঝে মোর, ক্রোধি দম্ভ পরায়ণ, মদমত্ত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ, নিদ্রা আলস্য হত, সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি, প্রতিষ্ঠা লাগিয়া সাঠ্য আচরণ, লোভ হত সদা কামী, এহেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর। তাই আপনাদের কাছে প্রার্থনা, আপনারা সবসময় হরিভজন করবেন, এতে আপনারা ভালো থাকবেন, জয় শ্রীল গুরু মহারাজ কি জয়। একটা দুই একটা কীর্তন করি, বেশি কীর্তন আজকে করবো না, কীর্তন করে আপনাদের কিছু আমার 9টার সময় আবার যেতে হবে, তাহলে 9টা বাজলি তোমাকে পৌঁছতে 8টা তো বেজেই গেল, দুই চারটা কীর্তন করি।
ও বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব আমি, আর প্রতিষ্ঠা চাইছি হৃদয়ে দুষিবে, প্রতিষ্ঠা চাইছি হৈব নিরয় গামী,
আপনারা মনে রাখবেন। যদি বলি এরা তো বোঝে না, এদেরকে ব্রহ্মচারী শিখানো উচিত। বলি ব্রহ্মচারী গৃহস্থে ভেদ কভু নাই, ভেদ কইলে কুম্ভিপাক নরকেতে যাই। এই আমি ব্রহ্মচারী তুমি গৃহস্থ, অনেকে বলে না একদম ভাব দেখায় না, বলুন আমি ব্রহ্মচারী তুমি গৃহস্থ, গৃহস্থ ব্রহ্মচারীতে ভেদ কভু নাই, ভেদ কইলে কুম্ভিপাক নরকেতে যাই। তাইলে ওই বড় বড় সন্ন্যাসীরা যখন ওই চৈতন্য মঠে ছিলেন প্রভুপাদের আমলে, প্রভুপাদের সময় বাজ্যন্ত সন্ন্যাসী ছিলেন, আর তীর্থ মহারাজ উনি কুঞ্জবাবু ছিলেন, মঠের সেক্রেটারি ছিলেন, কুঞ্জনি ভক্তিবিলাস তীর্থ মহারাজ নাম হয়েছে, ওনাকে সবাই গিয়ে প্রণাম করতেন সাষ্টাঙ্গে। গৃহস্থ লোককে সব সন্ন্যাসীরা গিয়ে প্রণাম করতেন, সবাই গিয়ে ওকে প্রণাম করতেন সাষ্টাঙ্গে প্রণাম করতেন। এটা প্রভুপাদের নির্দেশ ছিল যে কুঞ্জবাবুকে সবাই গিয়ে প্রণাম করবে, সে গৃহস্থ। তাহলে প্রভুপাদ কেন কেন করেছেন? ভক্তিবিনোদ ঠাকুর তার 11টা সন্তান, আপনাদের কটা সন্তান আছে? 2-3টা, এর বেশি তো নয়। আর ভক্তিশালী 11টা সন্তান, সে তিনি সবসময় বলছেন এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিন আমি, সংসার করে এত সুন্দর গ্রাম কীর্তন রচনা করে এত সুন্দর কথা লেখেন, আর তাকে সবাই বড় বড় সন্ন্যাসীরা বড় বড় বাবাজিরা নবদ্বীপ থেকে এসে প্রণাম করতেন ভক্তিবিনোদ ঠাকুরকে। কেননা তাকে প্রণাম করতেন কেন? তিনি প্রকৃত বৈষ্ণব ছিলেন, তিনি প্রকৃত বৈষ্ণব ছিলেন, যেন সবাই তাকে প্রণাম করে তার কৃপা চাইতেন। এটা মনে রাখতে হবে। আপনি যদি কাউকে হিংসা করেন, আপনি যদি কাউকে ভালোবাসতে না পারেন, আপনাকে কেউ ভালোবাসবে না। আপনি যদি কাউকে শ্রদ্ধা না করেন, আপনি কাউকে শ্রদ্ধা পাবেন না। আপনাকে সম্মান কাউকে দিলে তবে সম্মান পাওয়া যায়, শ্রদ্ধা করলে তবে শ্রদ্ধা পাওয়া যায়। আমি যদি কারো ভালো না চাই, ভগবানও আমার ভালো চাইবেন না। আমি যদি সবার মঙ্গল চাই, ভগবানও আমার মঙ্গল চাইবেন। আমি যদি সবার দিকে হিংসা করি, আমার প্রতি ভগবানও রুষ্ট হয়ে যাবেন। এটা মনে রাখতে হবে। আমি তো বৈষ্ণব, এই বুদ্ধি হইলে অমানি না হবো। আমি তো পরে এই কথাটা বলি আপনাদের কাছে, এখান থেকেই বলি। প্রতিষ্ঠা যা আসি তখন আমার মনে প্রতিষ্ঠা আসবে, বলছি না কনক কামিনী প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা আসবে তখন হৃদয় আমার দূষিত হয়ে যাবে, আমি হইব নিরয়গামী। নিরয় মানে কি? নরক। নিরয় মানে নরকগামী, আমি নরকে যাওয়ার রাস্তা পরিষ্কার করে দিচ্ছি, আমি নরকগামী হয়ে যাব। আমি অপরকে সম্মান করতে পারছি না, আমার প্রতিষ্ঠা এসে গেছে, আমি ভরে গেছি, আমি নরক চলে যাব। বুঝতে পারছেন এই কথা বলছেন? তোমারও কিঙ্কর আপনে জানিব গুরু অভিমান তেজি, আর তোমার যথেষ্ট পদ জল রেণু, তোমার যথেষ্ট সদা নিষ্কপটে ভোজি, তোমারও কিঙ্কর আপনে জানিব, তোমার কিঙ্কর, তোমার দাস, কিঙ্কর আমি দাস, আর আমি নিজে গুরু অভিমান থাকবে না আমার। আপনি আমার কাছে শিষ্য হলেন, আমি আপনাকে কৃপা করবো না, আপনি আমাকে কৃপা করলেন, আপনি শিষ্য হয়ে আপনি আমাকে কৃপা করলেন। এই বুদ্ধিটা থাকতে হবে যে আমার কাছ থেকে আপনি দীক্ষা নিয়ে আপনি আমাকে কৃপা করছেন, গুরুর এই ভাব থাকতে হবে। একজন প্রভুপাদকে যদি প্রণাম করতেন, প্রভুপাদ কি বলতেন? দাস অস্মি, আমি আপনার দাস। তিনি শিষ্যকে প্রণাম করতেন। এখন তো শিষ্যকে যদি প্রণাম করি, হ্যাঁ বাবা আমার কি অপরাধ করে দিল, আমার অপরাধ করে দিল, গুরু আমাকে প্রণাম করছে, কিন্তু মনে মনে আমি ভাবি আমি আপনার দাস। এখানে লিখেছেন তোমারও কিঙ্কর আপনে জানিব গুরু অভিমান তেজি, তখন গুরু অভিমান থাকবে না। তোমার উচিষ্ঠ পদজল রেণু সদা নিষ্কপটে ভোজি, তোমার যে উচিষ্ঠ সেইটা প্রসাদ পাবো। পদজল রেণু সদা নিষ্কপটে ভোজি, সদা নিষ্কপট করে ভজন করতে হবে। বুঝতে পারছেন? নিজ শ্রেষ্ঠ জানি উচিষ্ঠা দিদানে, নিজ শ্রেষ্ঠ জানি হবে অভিমান ভার, আর তাই শিষ্য তব থাকিয়া সর্বদা না লইব পূজা। বলছেন নিজে শ্রেষ্ঠ জানি উচিষ্ঠাদি দানে, আবার দেখেছেন না অনেক সময় গুরুরা আছে প্রসাদ রেখে দেয়, এই আমার এই প্রসাদ সবাইকে দিয়ে দাও, জোর করে দেয়। আমি জগন্নাথ বাবাজির কথা বলেছি, সে তাকে কলা পাতা শুদ্ধ খেয়ে নিয়েছিল, বলেছি না কলা পাতাটাও খেয়ে নিয়েছিল, মানে তাকে বেশি করে দিয়েছে, আর বুড়ি মনে করছে আমার বাড়িতে এসে আমি একটু প্রসাদ পাবো না, তাকে জোর করে দিয়েছে।
বাবাজি মহারাজ বুঝে গিয়েছে, আর সে প্রসাদ তো খেয়েছে বাবার, সেটা সেটা ডবল করে খেলো, সেটাও খেয়ে নিল আর সঙ্গে কলা পাতাও খেয়ে নিয়েছে। হাসি নয়, সত্যি কথা, কলা পাতা খেয়ে নিয়েছে। কলা আমরা কি করি, এই আমার প্রসাদ দাও সবাইকে দাও, নিজে এতে অভিমান হয়, আমার প্রসাদ সবাই পাচ্ছে, এতে অভিমান হয়, বুঝতে পারছেন? তাই বলছেন, তাই শিষ্য তব থাকিয়া সর্বদা বাবাজি মহারাজ, ওই বাবাজি মহারাজ ওখানে দেখবে লাস্টের ছবিটা, এই বাবাজি মহারাজ এই কাণ্ড করেছে। মাবুদ্দেব যাবে ভজন করি, আমার পরিক্রমা সময় যাই, তখন যাবে দেখবি, তখন বলি, আর বইয়ের মধ্যে লিখে দিয়েছি, নবদ্বীপ ধাম মাহাত্ম্যের মধ্যে লিখে দিয়েছি। সেইখানে এই বাবাজি মহারাজ এরকম ছিলেন, টাকা নিল একবার, আবার টাকা ফেরত দিয়ে দিল, বলছে এই টাকার ভারে আমি, তুমি করে টাকা দিয়েছো, এই ভার সহ্য করতে পারছি না, এই টাকা দিয়ে আমি কি কিনবো কি করব, আমি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার হরিনাম হচ্ছে না, বাবা টাকা নাও, টাকা দিও, টাকা দিও, টাকা নিও, টাকা নিও। ওকে আবার ফেরত বাড়িতে গিয়ে হেঁটে গিয়ে তিন মেল হেঁটে গিয়ে আবার টাকা ফেরত দিয়ে এসছে, ফেরত দিয়ে চলে এসছে, না চলবে না, এরকম ভজন করতেন এসব বাবাজি মহারাজ। তাই বলছেন, তাই আমি সবসময় শিষ্য থাকবো, না লইব পূজা কার কারো, এই বলি না যে পায়ের দিয়ে প্রণাম করতে নেই, কেন পায়ের দিয়ে প্রণাম করি না, ওই হাত দিয়ে আপনি ভগবানের সেবা করেন, ভগবানের সবজি কাটেন, ভগবানের আমার মতো অধমের পায়ে কেন আপনি হাত দেবেন, এই জন্য পায়ে হাত দিতে বারণ করি। কিন্তু বেখেয়ালি ভাবে কথা বলি, ফট করে একজন পায়ে হাত দিয়ে চলে গেল, মহাপ্রভু স্বয়ং করতো, বেখেয়ালি বসে চলে যাবে, মহাপ্রভু তো রেগে ফায়ার হয়ে যেত, একজনকে তো ঘাট ধাক্কাতে বাইক করে দিত, সর্বমোট অন্তরে সন্তুষ্টি, নিচে মার্জনে গিয়ে পায়ে তো হাত দিয়ে দেবে না, চালাক তো সে, কি করে তার পদজল, বৈষ্ণবের পদজল নেবো, পাদুয়া জল কি করে নেবো, বুদ্ধি বুঝলেন। মহাপ্রভু উপরে উঠে জল দিয়ে ঘটছে মারছে, মন্দিরটা তো উঁচু দেখেছেন তো, সেই উঁচু সেখানে, আর ও বললো কি এক ঘটি জল একবারে মহাপ্রভু পায়ে ঢেলে দিল, জলগুলো গড়িয়ে নিচে পড়ছে, হাত পেতে আবার খাচ্ছে। মহাপ্রভু দেখো তোমার গৌরিয়া গুন্ডিচায় বসে আমার পা ধুয়ে আবার জল খাচ্ছে, কেমন লোক দেখো তো, কি গৌরিয়া মানে এই বাংলার লোক, চালাক তোরাই হয়, বুঝতে পারছেন, যে যেন কৃষ্ণ ভদ্রের সেবার চতুর, ওকে আবার বাড়ি করে দিল। মহাপ্রভু অন্তরে সন্তুষ্টি, কত চালাক, আমি তো পায়ে হাত দিতে দেই না, আর সেটি করে আমার পা ধোয়া জল খেয়ে নিল, কত চালাক সে। অমানি মানদ হইলে কীর্তনে, অমানি অধিকার দিবে তুমি, তোমার চরণে নিষ্কপটে আমি, তোমার চরণে কাঁদিয়া লুটিব ভূমি, কৃপা কর বৈষ্ণব ঠাকুর, কৃপা কর আর সম্বন্ধ জানিয়া, ভজিতে ভজিতে অভিমান হোর, দয়াল বৈষ্ণব ঠাকুর, দয়াল বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর ঠাকুর, নিতাই গুণ মণি আমার, নিতাই গুণ মণি, আনিয়া প্রেমের বন্যা ভাষালয় বনি, প্রেম বন্যা লয় নিতাই আইলা গৌর দেশে, ডুবিল অত জন দিনহীন ভাসে, আর দিনহীন পতিত পা মর নাহি পাছে, আর ব্রহ্মার দুর্লভ প্রেম
সবাকারে যাচ্ছে, এই আবদ্ধকম রুণা সিন্ধ কাটিয়া মহান, ঘরে ঘরে বলে প্রেম ইয়মিয়ার বান, আর লোচন বলে হেলনিত দেবানা ভোজিল, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল, দয়াল নিতাই দয়াল নিতাই দয়াল নিতাই দয়াল নিতাই দয়াল, দয়াল নিতাই দয়াল নিতাই দয়াল নিতাই দয়াল নিতাই, হরিহে এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আসিনু আমি, আর সব নিজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, একবার দয়া করি মরে অতীত দেখিয়া কহিল আমারে কিয়া, আর হে দিন জান শোন ভালো কথা লসিত হবে হিয়া, আর তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার, তোমার হেন কত দিনহীন জনে করিলেন ভব পান, আর বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রুক্ম বর্ণ বিপ্রসূত, আর মহাপ্রভু নামে নদিয়া মাতার, মহাপ্রভু নামে জগত মাতার সঙ্গে ভাই অবধূত, আর নন্দসূত যিনি চৈতন্য গোসাই নিজ নাম করি তারিল জগৎ তুমি অজয়া, নিজ পরিত্রাণ আমি সে কথা শুনিয়া আসিয়াছি না তোমার চরণ তলে, ঠাকুর ভকতি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া আপন কাহিনী বলে, এবার গৌর হরি হরি বালা, আরে গৌর নিত্যানন্দ বাল, গৌর হরি হরি বাল, আরে বললে জনাম যাবে ভালো, গৌর হরি হরি বাল, হরি হে হরি হে হরি হে হরি হে, হরি হে হরি হে হরি হে হরি হে, এনাম গায় গোরা মধুর স্বরে, এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এ হরে রাম হরে রাম 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 হরে হরে, গৃহে থাক বনে থাক সদা হরি বলে ডাক, এই সুখে দুঃখে ভুল না কর বদনে হরি নাম কর রে, এ মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে, এই এখন চেতন পেয়ে রাধা মাধব নাম বল রে, জীবন হইল সে না ভজিলে ঋষিকে, ঠাকুর ভক্তি বিনোদ এই উপদেশ একবার নাম রসে মাতরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, মুকাং করতি বাচলং পঙ্গুলং ঘায়তি গিরিং যৎ কৃপা তমং তমং স্পন্দ শ্রী গুরুদেব।
সর্বাগ্রের মধ্যে গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ জগৎগুরু ছিল। অতি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহাজের আতুল চরণের সাষ্টাঙ্গে দণ্ডবাদ পূর্বক সেবা মুখে তাহার অহেতু কৃপা প্রার্থনা ভিক্ষা করছে। তৎপর গুরুবর্গ গুরু ভ্রাতৃমণ্ডলী সত্যমণি মাতৃমণ্ডলী আপনাদের শ্রী চরণে অধমের দণ্ডবাদ প্রণ দিয়ে জ্ঞাপন করছে। অধমকে কৃপা করুন। জৈষ্য প্রসাদাত ভগবত প্রসাদ জৈষ্য প্রসাদাত নগতি কুতুহপি ধ্যান এবং যশস্বী সন্ধান বন্দে গুরু শ্রী চরণ অরবিন্দ। যার কৃপা ছাড়া কোনো গতি নাই, যার কৃপা না হলে আমরা এই মায়ার কবল থেকে উদ্ধার হতে পারবো না। কৃপা কথাটা হচ্ছে একটা সেবা পাওয়া। গুরুদেব কখন কৃপা করেন জানেন? যে একটা সেবায় অধিকার দেন, একটা সেবা দায়িত্ব, এই সেবাটা আপনি করবেন। একটা সেবা বলে দেন, এই সেবাটা আপনি মঠের করবেন, এই সেবাটা আপনি করবেন, সেবার অধিকার দেন গুরুদেব। আমি তো আগেই বলেছি যে দীক্ষা নিয়ে বাড়ি চলে গেলেই হবে না, শ্রবণ কীর্তন সবাইকে বলেছি, আপনাদেরকে ছোট কীর্তনের বই করে দিয়েছি। প্রত্যেক দিন সকাল 5টা কীর্তন, সন্ধ্যার সময় 5টা কীর্তন করবেন। যারা বাড়িতে থাকেন, একদম বাড়ি থেকে চলে আসতে পারছেন না, তারা একদম সংসারে আবদ্ধ হয়ে পড়েছেন, সবসময় খাটাখাটি করছেন দুটো পয়সা খাওয়া পড়ার জন্য, তারা অন্তপক্ষে সকালে 5টা কীর্তন, সন্ধ্যায় 5টা কীর্তন করবেন। বেশি তো সময় লাগে না, 5টা কীর্তন করতে 15-20 মিনিট লাগে। সেই কীর্তনগুলো করবেন, গুরুবন্দনা, গুরুদেবের জয় যেগুলো বললাম, গুরুবর্গের জয়, গুরুবন্দনা, বৈষ্ণব বন্দনা, এইসব আপনারা সবসময় করবেন। এই কীর্তনগুলো করলাম, প্রথমে গুরুবন্দনা করলাম, পঞ্চতত্ত্ব কীর্তনটা পুরো করিনি, বৈষ্ণব বন্দনা, নিত্যানন্দের বন্দনা, মহাপ্রভুর বন্দনা, এলে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা কীর্তন করবেন। বুঝতে পারছি যে কীর্তন যজ্ঞে মহাপ্রভু খুশি হন, কীর্তন যজ্ঞে মহাপ্রভুকে আরাধনা করা যায়, কীর্তন যজ্ঞে মহাপ্রভুর। আমি বইতেও লিখে দিয়েছি আপনাদের গ্রন্থে, আমার উপদেশের মধ্যে লিখে দিয়েছি, কীর্তন যজ্ঞে মহাপ্রভুকে আরাধনা করা যায়। দুটো ফুল দিলাম, আরতি করলাম, একটু ধূপ দেখালাম, ওঠার চাইতে বেশি মহাপ্রভু কখন খুশি হবেন? মানে কীর্তন করলে, তার মহিমা কীর্তন। মহিমা কীর্তন মানে এই যে কীর্তন করলেন ওইটাই মহিমা, গুরুদেবের যে বন্দনা করলেন ওইটাই গুরু বন্দনা, বৈষ্ণবের যে মানে মহিমা কীর্তন করলেন, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ারো সাগর, এইটাই কৃপা করো বৈষ্ণব ঠাকুর, এইসব এইসব প্রতিদিন কাজ করতে হবে। খালি গুরুদেবের কাছে একবার আসলাম, এসে বললেন গুরুদেব কৃপা করুন, তাহলে হবে না। প্রত্যেক দিন গুরুদেবের কীর্তন করতে হবে। প্রতিদিন যেমন খাই, পড়ি, ঘুমাই, বাথরুম যাই, তাই জন্য প্রত্যেক দিনই কীর্তন করতে হবে। প্রত্যেক দিন বই দেখে দেখে করলে মুখস্থ হয়ে যাবে। প্রত্যেক দিন কীর্তন করতে হবে, সকালে উঠে চান করে করে ঠাকুরের আর্নি খানি করে কীর্তন করতে হবে। 5 মিনিট করে সময়, 15 মিনিট করে, 20 মিনিট করে সময় দিতে হবে। সারা জীবন তো খালি খেটেই যাচ্ছে, সংসারের জন্য খেটেই যাচ্ছি, করেই যাচ্ছি, ভগবান বলছেন তুমি তো আমার জন্য সময় দিচ্ছ না, তা আমি তোমাকে কি করে তোমাকে ব্যবস্থা করব, আমি তোমার কি করে যোগান দেব? তুমি যদি আমার যোগানটা না দাও, তুমি যদি আমার বন্দনা না করো, আমার গুণকীর্তন না করো, আমি তোমার যোগানটা কেন দেব? যে স্ত্রীর একটা ধর্ম আছে, ব্রহ্মচারীর একটা ধর্ম আছে, সন্ন্যাসীর একটা ধর্ম আছে, গৃহস্থ লোকের একটা ধর্ম আছে, ক্ষত্রির একটা ধর্ম আছে, বৈশ্যের একটা ধর্ম আছে, কিন্তু শাস্ত্রে কি বলেছেন, গীতায় কি বলেছেন, সব ধর্ম ত্যাগ করো, সব ধর্ম ত্যাগ করো, সর্বধর্মানাং পরিত্যাজ্যং মামেতং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষেষ্য মাসুচ। সব ধর্ম ত্যাগ করে তুমি আমারও শরণাপন্ন হও, আমি তোমাকে দেখব। বুঝতে পারছেন, এইটা ভগবান বলেছেন, আমি তোমাকে দেখব, কোন চিন্তা করো না। বলছেন মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য, আমি তোমাকে সমস্ত পাপ থেকে বিনাশ করব, সমস্ত পাপ থেকে রেহাই করে দেব। ভগবানের চরণে সমর্পণ করলে সমস্ত পাপ মানে অনন্য চিন্তনাম, যারা অন্য চিন্তা বাদ দিয়ে আমার শরণাপন্ন হয় তাদের খাবারটা আমি বাড়ি পর্যন্ত বইয়ে দেই, তাদের খাবারটা বাড়ি পর্যন্ত বইয়ে দিয়ে আসি, ভগবান বলছেন। আবার বলেছেন যত অন্যায় করেছো, যত কিছু পাপ করেছো, যত কিছু খুন, রাহাজানি, ডাকাতি, চোর, সব কিছু করেছো, তুমি যদি সবকিছু ভগবানের চরণে অর্পণ করে দিয়ে ভগবানের শরণাপন্ন হও, আমি তাকে পাপ থেকে রেহাই করে দিয়ে আবার নিজে পুনরায় ভগবানের সেবায় লাগিয়ে দিই। যত কর্ম ফল করেছেন এই জগতে যে বেঁচে আছি আমরা, আপনাদের যারা নতুন লোক তাদের কাছে বলা উচিত, আমরা যে বেঁচে আছি প্রত্যেকদিন কত পাপ করছি জানেন? কত পাপ করছি, এই যে সাইকেল চালিয়ে যান, এই হেঁটে যান, কত পায়ের নিচে পোকামাকড় পরে, এই যে সবজি কেটে খাই, শাকসবজি খাই, ধান ভাত খাই, ধান চাল কেটে খাই, এই যে পাপগুলা করছি, এই শ্বাস প্রশ্বাস করছি, কত যে জীবাণু চলে যাচ্ছে, মেরে দিচ্ছি,
এই যে জল পান করছি, কত যে জীবন শেষ করে দিচ্ছি, এতে কি করে রেহাই পাওয়া যাবে? যদি তোমার জীবনটা কৃষ্ণময় হয়, তুমি যা কিছু করছো, রান্না করছো, বাড়ি করছো, সংসার করছো, চাষ করছো, বাঁধাকপি কাটছো, ফুলকপি কাটছো, ধান গাছ কাটছো, কলা গাছ কাটছো, সব তো ভগবানের সেবায় লাগছে, তোমার নিজের ভোগে তো কিছু লাগছে না। এই তো রান্না আজকে করেছে, কত লোকে রান্না করেছে, কত ধোয়ায়, কত পোকামাকড়, কত প্রাণী কষ্ট পেয়েছে, কিন্তু রান্না তো তারাও আজকে কৃপা লাভ করেছে। কেননা তারা আজকে ভগবানের জন্য রান্না করেছেন। এইটা আমরা এই পাপ থেকে রেহাই পেতে পারি যদি আমাদের জীবনটা কৃষ্ণময় করে তুলি। এটি হলো সবসময় সব কথা। এই জন্য বলছেন, করিয়া কৃষ্ণের সংসার সারিয়া অনাচার, অনাচার ছেড়ে দিয়ে কৃষ্ণের সংসার করতে হবে। করিয়া কৃষ্ণের সংসার সারিয়া অনাচার, আমি যা কিছু আয় করবো, ব্যবসা করবো, বাণিজ্য করবো, চাকরি করবো, নাহলে আপনি যতই আয় করবেন থাকবেন না, সব ফুরিয়ে যাবে, মানে সংসারই চালাতে পারবেন না। ভগবানের উপর যদি ভরসা না করেন না, সংসারই চলবে না, কোটি কোটি টাকাও শান্তি হবে না। আজ তো দেখছিলাম কাগজে পড়ছিলাম, কয়লা চোর গণি চোর বলে না ওরা, সব ওইসব গরু চোর কয়লা চোর ওইসব কি করেছে, অ্যাসবেস্টারের বাড়ি তিনতলা হয়ে গেল, সবাই বলছে কি করে হলো, কয়লা চুরি করেছে, গরু পাচারের টাকা সব করেছে, করে এখন তাই এখন পুলিশে সিবিআই খুঁজছে, পাড়েই বেড়াচ্ছে, কোথায় টাকা কোথায় গেছে সব খুঁজে বের করে, কি শান্তি আছে বাবা? তুই ডাল ভাত খাতি দুটো, ওই দুই কত চাকরি করতি, একটা মায়না পাতি, তো ভালো ছিলি, তোর এমপি হওয়ার দরকার ছিল না, তোর কিছু হওয়ার দরকার ছিল না, এখন তো দেশ ছেড়ে পালিয়ে বিদেশে থাকতে হবে লুকিয়ে, এ শান্তি আছে? কোনো শান্তি নেই, এ বড় লোক হওয়ার দরকার ছিল না, বেশি লোভ করতে গেছে, লোভে পাপ পাপে মৃত্যু, বেশি লোভ করতে গেছে, ওইসব লোভ ওইসব দরকার নেই। আমি বাড়িতে থাকবো, সৎভাবে চলবো, দুটো নুন ভাত শাক ভাত খেয়ে থাকবো, তা ভালো, তাই না? বলুন, পরের জিনিস আত্মসাত করা, পরের জিনিস নিয়ে আসা, পরের জিনিস ধ্বংস করা, পরের জিনিসের দিকে লোভ করা, এটা ভালো জিনিস নয়? এইসব করে যাদের এইসব নীতি আছে তারা এইসব করে, ঠিক না? এইসব একদিন একদিন ধরা পড়ে যাবে, একদিন একদিন নষ্ট হয়ে যাবে, এইভাবে চলতে হবে। এই জন্য এই কৃষ্ণের সংসার করতে হবে, অনাচার ছাড়তে হবে। আমরা একটু সামান্য ক্ষুদ্র স্বার্থ ছাড়তে পারছি না, ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা বৃহত্তর স্বার্থটাকে হারিয়ে ফেলছি, ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থটা আমরা হারিয়ে ফেলছি, ক্ষুদ্র স্বার্থের দিকে আমরা লালায়িত হচ্ছি, বুঝতে পারছেন? ক্ষুদ্র স্বার্থের দিকে আমরা যাচ্ছি, একটু মাছ মাংস ছাড়তে পারছি না, এই জন্য এই পথে কেউ আসতে পারছি না। জগতে তো অনেক গুরু ঘুরে বেড়ায়, অনেক ব্যবসায়ী গুরু আছে, তাদের কাছে দীক্ষা নেই, কিন্তু না, কিছু হবে না, কিছু হবে না, আপনার আপনার কোনো মঙ্গল হবে না। যদি সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে হরিভজন না করেন, তাহলে আপনার কোনোদিনই কিছু মঙ্গল হবে না। অনেক অনেক কথা বলবে, শাস্ত্র বিহিত বাদ দিয়ে, শাস্ত্র নেই সেই কথা দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে, আপনাকে গোদামিল দিয়ে বুঝিয়ে দেবে, কিন্তু আপনাদের কোনোদিন মঙ্গল হবে না, বুঝতে পারছেন? সত্যিকারের সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে, মহাপ্রভু নিজে গুরুকরণ করেছেন, মহাপ্রভু নিজে ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিয়েছেন, গুরুদেবকে তিনি ঈশ্বরপুরীকে তিনি দেখা মাত্র বলেছেন, সংসার সমুদ্র হইতে উদ্ধারিয়ে মোরে, এই দেহ প্রাণ মন আমি সমর্পিলাও তোমারে, সংসার সমুদ্র হইতে আমাকে উদ্ধার করো, এই দেহ প্রাণ মন আমি তোমাকে সমর্পণ করে দিলাম, মহাপ্রভু গিয়ে বলেছেন। আর তিনি মন্ত্র দিয়ে লোককে বলছে, তুমি বেদবেদান্ত পড়ছো না, তুমি অনেক কিছু পড়ছো না, তুমি কি বলছেন, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, মন্ত্র জপিতে জপিতে হইলাম পাগল, বুঝতে পারছেন? মহাপ্রভু নিজে বলছেন। ছেলে ভক্ত লোক কি বলছেন জানেন, কবে নবদ্বীপে সুরধ্বনি তটে, নাচিয়া গাহিয়া বেড়াইব ছুটে, বাতুলের প্রায় সারিয়া বিচার, আমি কবে পাগল হয়ে যাব, আমি কবে পাগল হয়ে যাব, আমি কবে উন্মাদ হয়ে এই গঙ্গার ধারে ধারে হয়ে কি হা গৌরঙ্গ হা গৌরঙ্গ বলে নাচতে নাচতে যাব, এভাবে ভক্তি ঠাকুর বলছে। এই কথাগুলো আমাদের সবসময় পড়তে হবে। কীর্তন সুন্দর গৌরীয় গীতাঞ্জলিটা যদি একটু ভালো করে একটু পড়েন না, ওই বইটাই মানে সব ব্যাখ্যা পেয়ে যাবেন। গীতা বলুন, ভাগবত বলুন, চৈতন্য চরিতামৃত বলুন, কীর্তন গুলো সব গৌরীয় গীতাঞ্জলিতে আছে। আর শরণাগতি দুই একটা পড়বেন, ছোট্ট বই আছে, মানে সবসময় বাড়িতে বসেও হরিভজন করতে পারবেন। গ্রন্থ ভাগবত আর বৈষ্ণব ভাগবত তফাৎ নেই, বৈষ্ণবের মুখে শুনলেন এই কথাই আবার গ্রন্থে লেখা আছে। এই গ্রন্থ ভাগবত বৈষ্ণব ভাগবত এটা পড়তে হবে, এগুলো আমাদের দেখতে হবে, এই জন্য পড়াশোনা করতে হবে, মাঝে মাঝে বুঝতে হবে। সবসময় এই গেলাম এই কালকে সকালবেলা রেডি হয়ে যাচ্ছে যে কখন বাড়ি পৌঁছাবো, কখন বাড়ি পৌঁছাবো, কখন সেই বাড়ির জন্য আমার সব হাত, আজ তো মানে মানে সব আমি তো ঘরে পালিয়েছিলাম দরজা বন্ধ করে দিয়ে, লাইন ধরতো না, বুঝতে পারছেন যে সব লাইন ধরেছে, কখন দৌড়াবো, কখন যাব, কখন একবারে সব নষ্ট হয়ে যাবো, আমি না গেলে আর চলবে না, আর তুমি মরে গেলে তখন তোমার সংসারটা কে দেখবে বলো? তুমি বলে আমি না গেলে আর বাড়িতে আমার কেউ চলবে না, তুমি যদি যেতে যেতেই মরে যাও তখন কে দেখবে, তখন কে দেখবে বাবা? সেটা আর ভাবছে না, খাই দাই ফরি চিন্তাহীন, নাহি ভাবি এই দেহ ছাড়িব কোনোদিন, এই নাহি এই দেহ কোনদিন ছাড়বো কখনো ভাবি না, এবারে ছুটছি তার পিছনে, তার পিছনে ছুটছি। দেখছেন না যখন হাওড়া স্টেশনে ট্রেন গুলো দাঁড়ায় না, যদি একটা বই নেবেন বিনে পয়সা দিচ্ছি, সেও নেওয়ার সময় নেই, বলে আমার সময় নেই, একজন দৌড়ায় কখন ট্রেন ছেড়ে অফিস থেকে মানি তাড়াতাড়ি করে দৌড়িয়ে খাতাপত্র গুটিয়ে ব্যাগ নিয়ে পটলা বাজে দৌড়ায়, দৌড়িয়ে একবারে কখন ট্রেন ধরবে, আর বসে থাকে না বুঝলেন, ট্রেনের পা রাখছে তো ঝুলছে, আবার আর একটা মাথায় পড়ে গেছে বুঝতে পারছেন, আবার ট্রেনের মধ্যে ঝুলতে ঝুলতে যাচ্ছে, আবার মানে যাচ্ছে, আবার ওই যে ওই কারেন্টের খুঁটি আছে পিলারের তার মাথায় লেগে যাচ্ছে, মরে যাচ্ছে। এত পয় তারা, এত টাকার তারা, এত পয়সার তারা, এত ইসের তারা, কি কোন কিছু চিন্তা ভাবনা নেই, এই জগৎ সংসারটা এইরকম করছেন, শুধু অর্থ, শুধু অর্থ, অর্থই যে অনর্থের মূল সেটা কিছু বুঝতে পারছে না। আরে ভগবানের সম্পত্তি, ভগবান যদি তোমাকে দিয়ে দেয় ইচ্ছা করে, কেউ ঠেকাতে পারবে না, আর ভগবান যদি কেড়ে নেয় তাও কেউ করতে পারবে না। তাকে আমরা ভুলে গেছি, সব কিছু মনে আছে কিন্তু ভগবান ভুলে গেছি, পিতা মাতা স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সব মনে থাকে কিন্তু ভগবানের কথা মনে থাকে না, গুরুর কথা মনে থাকে না, সব দুর্ভাগা হয়ে যাই আমি, এই দুর্ভাগা হয়ে যাই আমরা, আমাদের এত দুর্ভাগা, এত দুর্মতি আমাদের, আমাদের এই দুর্মতি জন্য কীর্তন করি না, এমনও দুর্মতি সংসার ও ভিতরে পড়িয়া আছিন আমি। তাই আপনাদের কাছে করজোরে প্রার্থনা, কখনো ভুলে যাবেন না ভগবানকে, সবসময় স্মরণ রাখবেন, আর ভগবানকে কখনো ভুলে যাবেন না, গুরুকে ভুলতে নেই, গুরুর কাছে পত্র দিলে আপনি উত্তর পাবেন, কিন্তু ভগবানের কাছে পত্র লিখলে উত্তর পাওয়া যায় না, কিন্তু ভগবানের যিনি প্রতিনিধি সে গুরুদেব, তার কাছে পত্র লিখলে, তার কাছে খবর পেলে কৃষ্ণের খবর জানা যায়, ভগবানের খবর জানা যায়, ভগবানের বাড়ির সংবাদ জানা যায়, তার কাছে যেতে হবে, গুরুর কাছে আশ্রয় গ্রহণ করতে হবে, সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে হরি ভজন করতে হবে, ভগবানকে ভুলে গেলে চলবে না, যেই ভুলে যাবেন তখন মায়া আপনাকে গ্রাস করবে, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আমরা বহুকাল ধরে কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আমরা মায়া আমাদেরকে দুঃখ বারবার জ্বালা যন্ত্রণা কষ্ট যন্ত্রণা ভোগ যন্ত্রণা সব দিচ্ছে, আমাকে বারবার এই মায়ার কারাগারে পড়ে আছি, বারবার কষ্ট দিচ্ছে। যখন নিজের সুখটা ভুলে গিয়ে ভগবানের সুখের চিন্তা করব তখন ভগবান আপনাকে সুখী রাখবেন, নিজের সুখের চিন্তা বাদ দিয়ে ভগবান সুখের চিন্তা করতে হবে। ভগবান বলছেন তুমি আমার কথা ভাববে আমি তোমার কথা ভাববো, আর তুমি যদি আমার কথা ভাবো না নিজের কথা নিজেই ভাবো, আমি তোমাকে দেখবো না, আমি তোমাকে দেখবো না, তুমি মরলে বাঁচলে কি করলে আমি দেখবো না, আমার দেখার দায় পড়েনি, তোমাকে এই জগতে পাঠিয়েছিলাম, সাধুকেও পাঠিয়েছিলাম, আমার নিজের প্রতিনিধি পাঠিয়েছিলাম আমার কথা বলবার জন্য, তুমি ভালো করে শোনোনি, তার কথা অনুসারে চলোনি, তার কথা অনুসারে কাজ করোনি, আমি তোমাকে দেখবো না, তোমাকে বারবার এই মায়ার কারাগারে, বারবার এই সংসারের মধ্যে বারবার টেনে আনবো, আর আজ আনবো আর যাবো আর আসবো। এই জন্য বলছেন আসা যাওয়া সার হইল, ভাবে কয়বার আলি কয়বার গেলি, তবু তত্ত্ব না শিখিলি, নিজের মাথা নিজে খাইলি, এ দোষ দিবি কারে ভাই, দোষটা কার, সবই নিজের। আমি যদি নিজেই নিজের বন্ধু, আমি যদি নিজেই নিজে আমি আমি যদি এগিয়ে না আসি, আমি যদি ভগবানের কথা স্মরণ না করি, আমি ভগবানের কথা চিন্তা না করি, আমি ভগবানের কথা না শুনি, গুরু বৈষ্ণবগণ এত বারবার করে বলছেন, তাও যদি না শুনি তাহলে আমার কপাল তো আমি নিজেই নষ্ট করলাম। তাহলে এই জন্য আপনাদেরকে সবসময় হরিভজন করতে হবে, হরিভজন করলে ভগবান আপনাদের মঙ্গল লাভ করবেন। আপনারা শুনছি কারা কারা কালকে চলে যাবেন, দেখি হাত তুলুন দেখে কে কে যাবে কালকে, দেখি কালকে সব চলে যাবে, হাত তুলছে কেন, কয়দিন হয়ে গেল, দু বছর হয়ে গেল নাকি, দুই দিনে কি করবে, বাড়ি গিয়ে কি করবে, এখানে কি করবে, ভগবানের সেবা আছে না, এখানে কত সেবা আছে, এখানে ফুলের মালা কাঁদবে, বাসন মাজবে, কীর্তন শুনবে, পাঠ শুনবে, এটাই তো করবে, এখানে কি করবে, এখানে পাঠ শুনবে, কীর্তন শুনবে, হরিকথা শুনবে, পাড়ে কিন্তু প্রতিদিন হবে এরকম, এখানে শুনবে কে, না না সেটা তো আপনার, আমি তো নিজেকে আপনার অপরাধ হবে না, অপরাধ তো আমার হবে, এই জন্য বলছি আমরা নিজেকে নিচু মনে করি, হীন মনে করি, বৈষ্ণব কখনো পায়ে হাত দিতে বলে না, নিজেকে ওদের দৈন্যতা মনে করে, আর আর নিজেকেও সবসময় আরো দৈন্য থাকতে হবে, বৈষ্ণব দৈন্য থাকতে হবে, আপনাকেও দৈন্য থাকতে হবে, আপনাকে থাকতে হবে দৈন্য, কেন আমি অপবিত্র বাবা, আমি গুরুদেবকে স্পর্শ করে আমি গুরুদেবকে অপবিত্র করব না, এটা শিষ্যের কাজ, আমি গুরুদেবকে স্পর্শ করে আমি আমি অপবিত্র নিজে, আর গুরুদেবকে স্পর্শ করে আমি গুরুদেবকে অপবিত্র করব না। এটা শিষ্যের কাজ। আর গুরুদেব ভাববে ওরা কৃষ্ণের সেবক, কৃষ্ণের দাস দাসী, ওরা আমার পায়ে কেন হাত দেবে, আমি তো অধম। এই তো দুজন, এই গুরুদেবের কথা। আর কি প্রশ্ন? কোন ফল পাওয়া যাবে না, ওসব কোনো ফল পাওয়া যাবে না। কি বলছে? একাদশী করলে পূর্ণিমা করতে হবে না, একাদশী করলে একাদশী করতে হবে, পূর্ণিমা করার কোনো দরকার নেই। একাদশীর দিন উপবাস করে থাকতে হবে। উপবাস বলতে হইতে যে একাদশীর দিন আমাদের সম্পূর্ণ উপবাস করতে বলি না, পঞ্জিকা নিয়ে যাবে, কোনো পূর্ণিমা করার দরকার নাই, শুধু একাদশী করলেই হবে। একাদশীর মাহাত্ম গুরুদেব কখনো ওই বলতে, ওসব গীতারও মাহাত্ম আছে, যাতে লোকে পরে গীতা ভালো করে, এই জন্য গীতার মাহাত্ম লেখা আছে। একাদশীর লোকে করবে না তাই বলে মাহাত্মগুলো লেখা আছে। একাদশী গুরুদেব করতে বলেছেন, আমাদের করতে হবে, মহাপ্রভু করতে বলেছেন, করতে হবে, এটুকুই। আর ফল জানার দরকার নেই। হ্যাঁ, একাদশীর দিন কি খাবেন? একাদশীর দিন ফলাহার চলবে। সকালবেলা যদি কেউ উপবাস করতে পারেন 12টা পর্যন্ত উপবাস করবেন, আর না পারলে আপনি আলু পেঁপের তরকারি বা আলুর তরকারি খাবেন। আমরা আলু পেঁপেটা বলি কেন, শুধু আলু মশলা টসলা দিয়ে করলে সেটা গ্যাস হয় খালি খেলে, তাই না? তাই সেই জন্য ওই আলু পেঁপের সবজি গোলমরিচ দিয়ে করতে হবে। হলুদ দিতে পারেন, সবাই বাইরে বাজারের হলুদ কেনা নয়, নিজে আপনার হলুদ, মানে নিজে গুঁড়ো হলুদ করে কাঁচা হলুদ দিয়ে করতে পারেন, এইভাবে করতে পারেন। সাবুটা শোনেন একটা কথা, কি জানেন তো, আমরা অত তো শুদ্ধ ভাবে করতে পারি না। গুরুদেব বলেছেন আপনি সাবুটা আমাদের মঠে গ্রহণ করবেন, কিন্তু অনেক সময় বড় সাবু তো ভেজাল থাকে। আবার ওই তেলটা আপনি বলছেন বাদাম তেল আনবেন, বাদাম তেলের মধ্যে ওখানে লেখা আছে বাদাম তেল, বা লেখা আছে সূর্যমুখী তেল, ওর মধ্যে যে রাইস অয়েল মিশিয়েছেন আপনি দেখতে গেছেন? বলুন, আপনি বলুন, আপনি দেখতে গেছেন? তাইলে সব তো ভেজাল। তাহলে আমরা ওই ভগবানকে স্মরণ করে, ভগবানকে স্মরণ করে একাদশীর দিন যেটা করে নিচ্ছি ওইটাই, এইটা এইটাই মনে রাখতে হবে সবসময়। গুরুদেব একাদশী করতে বলেছেন, একাদশীর দিন আমি যদি আমরা সূর্যমুখী তেলটা বলি, কারণ সূর্যমুখী তেল বাজার থেকে কিনে নিয়ে আসি, ওর মধ্যে যে সূর্যমুখী তেল সত্যি সূর্যমুখী তেল দিয়েছে, না ওর মধ্যে আবার রাইস অয়েল মিশিয়েছে, না ওর মধ্যে আবার তিল তেল, না সরষের তেল মিশিয়ে, কে বুঝবে বলুন? সরষের তেল এখন মিশাবে না, কারণ সরষের তেল দাম বেশি, এখন রাইস অয়েল মিশাবে বা ওই পাম তেল মিশাবে। একাদশীর দিন ওইসব সাবু ঠাবু নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, ওইসব কুটিনাটি চিন্তা করবেন না, কুটিনাটি বিষয়ে কারো ভুল ধরবেন না, চিন্তা করবেন না। একাদশীর দিন 12টা পর্যন্ত উপবাস করলে ভালো, না পারলে ফল সবজি খেয়ে থাকবেন, দুধ ছানা খাওয়া যাবে, বাজারের মিষ্টি চলবে না। বাজারের মিষ্টিটা আমরা নিজেরা ঘরে মিষ্টি তৈরি করি, মিষ্টি যদি আর খাওয়ার অভ্যাস আছে, সে বাজার ঘরে মিষ্টি তৈরি করবে, ঘরে নারকেলের নাড়ু করবে চিনি দিয়ে। সব কিছু আপনি বাঁচতে পারবেন, সবকিছু বেঁচে থাকলে তাই না খেয়ে থাকতে হবে। আপনি তো গেছেন কখনো? আমি গেছিলাম একবার দক্ষিণ ভারতে চিনির মিলে, অন্ধ্রপ্রদেশে বিজয়বাড়া চিনির চিনির মিল আছে, চিনিগুলো আপনি দেখেন তো ধবধবে সাদা চিনি বেরিয়ে আসে, ওখানে যে অবস্থায় চিনি তৈরি করে আপনার দেখলে আর কিছু মনে, আর কোনোদিন চিনি খেতে ইচ্ছা করবে না। চিনি মেশিন থেকে বেরিয়ে বুঝতে পারছেন ওই মানে খোলা জায়গায় রাখে, আর কাকগুলা ওই চিনির মধ্যে পায়খানা করে দেয়, বুঝতে পারছেন? কাকের পায়খানা সাদা আর চিনির সঙ্গে মিশে যায় সাদা, কেউ বলতে পারবে না, বুঝতে পারছেন? তাহলে আপনি কি কি করবেন বলুন, কি করবেন বলুন? তাহলে কিছু উপায় আছে? কিছু ওইসব কিছু করার, অত কিছু চিন্তা করলে হবে না। আলু কিনতে যাবেন বাজারে, আলুর আর পেঁয়াজের দোকান এক জায়গায় থাকে, তাইলে তাহলে ওর মধ্যে পেঁয়াজের খোসাও বাড়ি চলে আসে, আর বাড়িতে একটু করলে না আমি অজুহাত দেখায় বলে না আমি এইসব নিরামিষ সমিষ খেতে সহজই লাগবে, আমি ভোগ দিতে পারবো না, বলে না সহজই লাগবে ভোগ দেবো না। আরে কি সহজই লাগবে, তুমি যদি ইচ্ছা করো তুমি ভোগ দিয়ে ঠাকুরকে প্রসাদ পাবে, তুমি করলেই পারবে। আর তুমি যদি নো নাতি বুদ্ধি আছে তারা সই দেবে, কি করবে সেই করবে, অনেক কিছু করবে, ও নিরামিষ বাসন আলাদা থাকবে, আবার ওই সঙ্গে ঠেকাটেকি লেগে যাবে, এইসব বলে, বুঝতে পারছো? আমাকে প্রশ্ন করে ঠেকাটেকি লেগে যাবে কি হবে ভাই, অত কিছু বাঁচতে গেলে আর হবে না, অত কিছু করলে আপনি না খেয়ে থাকতে হবে, অত কিছু করতে পারবেন, অত কিছু করার কোনো প্রয়োজন নাই, খালি নিরামিষটা খাবেন, একাদশী করবেন, হরিভজন করবেন, মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুরির ডাল এগুলো ছাড়বেন। যে আমি যখন বিদেশে যাই তখন ওদেশে মুগ ডাল পাওয়া যায় না, মুসুরির ডালই খেতে হয়, কি করবো বলুন? মুসুরির ডাল না খেয়ে থাকতে হয়, মুসুরির ডাল অনেকদিন তো খাইনি, এবার খাচ্ছিলাম গুরুদেবের সঙ্গে, তখন সুন্দর টেস্ট লাগতো, বেশি করে খাচ্ছিলাম। গুরুদেব বলছে ভালো করে খান, এটা আর বাংলায় গেলে পাবেন না। কি বলবো বলুন আপনি, প্রসাদ পেতে বসেছি, পরিবেশন করছে সুন্দরী ফুটফুটি মেয়ে, একবারে যেমন স্বর্গের একবারে দেবী নেমে এসছে সুন্দরী দেখতে একবারে, বুঝলেন, মিষ্টি গুলা পরিবেশন করছে, নিজেরা বানিয়েছে, হাতের মধ্যে এত বড় বড় নখ, আবার কিভাবে পরিবেশন করছে, এই হাতে গামলাটা নিয়ে পেটের মধ্যে নিয়ে ওই ডানা দিয়ে ধরছে আর বাম হাত দিয়ে দিচ্ছে, বাম হাত দিয়ে, আমি আমার লাগবে না, আমার মিষ্টি লাগবে না। তাই গুরুদেব বলছে, আরে আপনার এখনো ডায়াবেটিক হয়নি, আপনি তো এখনো মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন, আমি জানি আপনি কেন মিষ্টিটা নিলেন না, আমার ভালো লাগলো না। আর এমনি সাত দিনে একদিন স্নান করে, 15 দিনে একদিন স্নান করে, এক মাসে স্নান করে না, আবার পায়খানা করে জল খরচ করে না, তাদের ওদের হাতে খাওয়া খেতে হয়, আবার বাম হাত দিয়ে দিচ্ছে, তা আবার খেতে ইচ্ছে করে। এগুলো এদেরকে শিখাতে হয়, এখন যারা আমার কাছে থাকে তারা শুদ্ধ হবে, থাকে আমার কাছে খাজনা থাকে, তারাও সব শিখে গেছে, সব কিছু জেনে গেছে, বিভিন্ন দেশে তো একরকম, সবাই তো আর কাছাকাছি থাকতে পারে না। এইভাবে বিদেশের মানে কালচার, ওরা কি বুঝবে বলুন, ওরা তো কিছু বোঝে না, মালা বুকে নিয়ে গুরুদেবকে প্রণাম করছে, একজন বলছে হেই মালা মাটিতে লাগছে, নিচে লাগছে, মালাটা বুকের মধ্যে নিচ্ছ, সে মালাটা খুলে রেখে দিয়ে আবার জুতোটা ছেড়ে দিয়েছে, জুতোর মধ্যে রাখলো। কি বুঝবেন বলুন, কি বলবেন, তাহলে বুঝুন আপনি, এইসব শিখাতে হয়, এসব তো কালচার জানে না, কালচারটা তো জানবে আস্তে আস্তে, শিখতে শিখতে হবে, এইসব করাতে করাতে সব কালচার ভালো আছে, কিন্তু যারা শিখেছে তারা এখান থেকে, যারা পুরানো হয়েছে তারা তো বুঝে গেছে, তারা শাড়ি পরে এই পরে। আপনি যদি বিশে জানে, একবার আমি জীবনে একবার গেছিলাম, সেই একবার গেছিলাম ভেনেজুয়েলাতে, মানে আমাকে বলছে বিশে যাবেন, আমি কেমন বিশে একবার দেখতে যাই, আমি তো জীবনে যাইনি, তা তো চলো, আমি দেখে আমি বলছি এই প্রথম জীবনে আসলাম, আর জীবনে আসবো না, তাড়াতাড়ি চলো। আমি ওখানে খোলকর্তা নিয়ে কীর্তন শুরু করে দিয়েছি, আর সবাই হাসছে, সবাই হাসছে। ওখানে যদি কাপড় পরে যান না, ওখানে যদি মেয়েরা কাপড় পরে যায়, মানে ঠাট্টা করে, জানেন ওখানে কেউ কাপড় পরে স্নান করে না মেয়েরা, একবার সবাই খোলা, না সেখানে কি করে থাকি আমি বলুন, আমরা কীর্তন জুড়ে দিয়েছি, আর ওরা সবাই হাসছে, হাজার হাজার ছেলে মেয়ে স্নান করছে, এম করছে, খালি দুবার সমুদ্রে স্নান করছে। এইসব দেখতে একবার গেছিলাম, আমি বলি ভগবান আমাকে এসব কেন নিয়ে এসছো বাবা, প্রচার করতে নিয়ে এসছে কেন, হরি কীর্তন করতে হবে, ওদের কিছু মঙ্গল হবে, মঙ্গল আমার দরকার নাই, আমার মঙ্গল দরকার নাই, চলো এখান থেকে, বুঝতে পারছেন। রাশিয়ায় গিয়েও সেই পার্কে পার্কে নিয়ে যেত, কি মানে আমি মানে মানে চোখ বুঝে, মানে একবার তো কীর্তন করছি, আশ্রম মহারাজ সামনে আছে, আমি আশ্রম মহারাজের পাশে আছি, আর একটা সুন্দরী মেয়ে মদের বোতল নিয়ে মদ খেতে খেতে রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো ওপেন সবাই যাচ্ছে, আমরা কীর্তন করছি, আর মহাজকে দেখতে সুন্দর লাগছে, মহাজের লাল কাপড় পরে তাকে দেখতে, মদের বোতল মদের নেশায় মদটা ছেড়ে দিয়ে আর গিয়ে মহাজের কাছে গেছে, মহারাজকে জাপটে ধরেছে, বুঝলেন, আমি ওখান থেকে দৌড় মেরেছি। আর এবার গুরুদেব বলছেন নিউজিল্যান্ডে গেছিলাম, সেখানে আবার একজন আমার দেশে হ্যান্ডশেক করে, বিদেশে গেলে হ্যান্ডশেক করে না, প্রণাম করে, হাতে হ্যান্ডশেক করে, থ্যাংক ইউ হ্যান্ডশেক করে আমেরিকাতে। আর ওখানে কি করে জানেন তো, মানে কি করে অভ্যর্থনা জানে, আপনি অতিথি আসলেন তার বাড়িতে, বলে আপনার সামনে আসবে, ও সামনে আসবে, নাকে নাকে ঘষবে, বুঝতে পারছেন, আগে এবার কোন রীতি বাবা, বলে এই ওদের ওদের রীতি, ওরা অতিথি আসছে, অভ্যর্থনা আসছে, গুরুদেব আসছে, ওর নাকে নাকে ঘষতে হবে। এইসব দেশে আমি গিয়েছি, এইসব দেশ ঘুরেছি, ওখান থেকে হরিনাম করে, হরিভজন করে তাদেরকে এই পথে নিয়ে আসছে গুরুদেব, এখন থেকে ভদ্রভাবে চলছে, শাড়ি পরছে, রান্না করছে, এই করছে, সেই করছে। ওদের দেশে মেলা টেলায় গেলে না, সে আর দেখার মতো নয়, মানে ওইসব জায়গায় প্রচারে যেতে হয়, মানে লোক ভিড় হয়, যে ওখানে মাইকে কীর্তন করতে হবে, ওখানে প্রচার করতে হবে, আর ওইসব দেখে মানে ঠিক থাকতে হবে, এইসব পারবে সবাই বলুন, ওইসব দেখে ঠিক থাকতে পারবে, মেলা টেলায় গেলে কাপড়ই পরে না, কোন রকম একটা মানে জাঙ্গা পরে, এই একটু ঢাকে, আর কিচ্ছু নাই, আর কোনো শরীরে কোনো কাপড় নেই, এই দেশের মধ্যে কিছুটা এসে গেছে, দেখছি না কালকে যখন গাড়ি নিয়ে আসছিলাম, সে একবারে জিন্স এর প্যান্ট পরে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, এখন আস্তে আস্তে করে ভারতটা হয়ে যাচ্ছে। এখন যদি আমি এসব বলি তাহলে কাগজে লেখালেখি হবে, মহারাজ মেয়েদের কাপড় নিয়ে এরকম বলছি, বলা যাবে না, স্বাধীনতা আছে, স্বাধীন থাকতে হবে, কাউকে কিছু বলা যাবে না, এইভাবেই তো মানে এই কলির তো কলির এইসব আসবে, আস্তে আস্তে কলির কলির ঘর কলি আসবে, এইভাবে করবে। জয় শ্রী গুরু মহারাজ কি জয়। যাকে কালকে আপনারা যারা দীক্ষা নেবেন তারা উপরে বারান্দা চলে যাবেন, 9:00-8:00 মধ্যে রেডি হয়ে যাবো। সকাল 8টার মধ্যে সবাই রেডি হয়ে যাবেন, যারা হরিনাম দীক্ষা নেবেন আর পঞ্চরাত্রিক দীক্ষা। এখানে নিচে যজ্ঞ হবে, দীক্ষার লোক বেশি থাকে তাহলে আগে দীক্ষা দিয়ে দেবো তারপর হরিনাম দেবো, পরপর করে দিয়ে দেবো। এই যজ্ঞে থাকলে ভালো, যজ্ঞের সময় একটু থাকলে ভালো হয়, কারণ যজ্ঞের সময় মন্ত্রগুলো বলা হয়, তো সেগুলো থাকলে ভালো হয়। এই থাকবেন, আমি আজকের বেশিক্ষণ বাড়াবো না, এখানেই শেষ করছি। বাঞ্ছা কল্প তরুভার্যতিপাশনাম পাবনে প্রভু, শেষ করে দিচ্ছি, তুমি ঠাকুরকে স্বয়ং দিয়ে দাও, আমি হরিহরায় নম করে দিচ্ছি। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারি গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাচারি গৌরভক্ত বৃন্দ, জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ, শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ, গোসাই করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাথ অবিষ্ট পুরাণ, আর এইসাই গোসাই যাক মই তার দাস, দাসাবার পদ রেণু মোর পঞ্চগ্রাম, আরে তাদের চরণ সেবি ভক্ত সঙ্গে বার, জনমে জনমে মোর এই অভিলাষ, আর এক সাই গোসাই যাবে গজে কইলেন বার, আরে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকার, মনে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, সে গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, সে গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়ার, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, জয় বিষ্ণুপাদ জগদ্গুরু শিলা ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ কি জয়, তদীয় শুভ বড় মহামহোৎসব কি জয়, জয় বিষ্ণুপাদ পরমংশ জগদ্গুরু ভক্তি রক্ষিত দেব গোস্বামী মহারাজ কি জয়, ওম বিষ্ণুপাদ ভক্ত রক্ষিত দেব গোস্বামী মহারাজ কি জয়, ওম বিষ্ণু ভগবান শ্রী ভক্ত গোস্বামী প্রভুপাদ কি জয়, জয় সপরিকর শ্রী নিতাই গৌরচন্দ্র প্রভু কি জয়, জয় শ্রী লক্ষ্মী নৃসিংহ দেব তুলসী মহারানী কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, সমগ্র শ্রী গৌর ভক্ত বৃন্দ কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, জয় চৈতন্য সরস্বত মঠ নৃসিংহ পল্লী কি জয়, গৌর ভক্ত বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। পশুদিনকে উৎসব আছে, থেকে যান, কোনো অসুবিধা নেই, আর যারা খুব তারা আছে খুব যেতেই হবে, তাদেরকে আর কিছু বলবো না, সকালে
সকালে জলটা খেয়ে গেলে ভালো হয়, মুড়ি টুড়ি একটু সকালে হবে, 7-8টার মধ্যে হয়ে যাবে, একটু প্রসাদ পেয়ে যাবেন, সকালে একটু প্রসাদ পেয়ে তাড়াতাড়ি বেরোলে সুবিধা আর কি।